exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ঈদের আমেজ চলছে এবং ঈদের এই আমেজে যারা এই অনুষ্ঠানে কান পেতেছেন শত ব্যস্ততার মধ্যে, সারাদিন কাজকর্ম করে, হই হুল্লোড় করে, আড্ডা দিয়ে, তারা নিশ্চয়ই অনুষ্ঠানটিকে অনেক বেশি ভালোবাসেন। আর আজকের অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই একজন স্পেশাল গেস্ট থাকবে, এটা আমরা গেস করতেই পারি। তার স্পেশালিটি আসলে বর্ণনা করাটা খুব মুশকিল, কারণ তার পুরো জীবন জুড়েই অনেক চমৎকার চমৎকার সব গল্প। এবং যাকে একনামে, বিশেষ করে যারা বাংলাদেশে কমেডির ফ্যান আছেন, যাকে একনামে সবাই চিনবেন, আমি নামটা একটু পরেই বলছি, তার আগে অনুষ্ঠানের নিয়মটা একটু বলে নিই। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-keberia.com, দ্যাট ইজ rjkebria.com। এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের মাধ্যমে। আমার ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/kibria.rj, যেখানে প্রায় 14 লাখের মতো ফ্যান ফলোয়ার আছে, এবং ওখানে লাইক দিয়ে দেবেন। আর এছাড়া অসংখ্য ফেক পেজ আছে, প্লিজ URL দিয়ে খোঁজ করবেন। যাই হোক, আমার সঙ্গে যিনি রয়েছেন তার আমি অনেক বড় ফ্যান। প্রথম তার সঙ্গে আমার দেখা হয় হচ্ছে ফেসবুকের একটা ভাইরাল ভিডিওতে। এবং ভাইরাল ভিডিওতে আপনারা নিশ্চয়ই জানেন যে মিরাক্কেল এখন অনেক অনেক জনপ্রিয় বাংলাদেশে। বিশেষ করে আমার মা মিরাক্কেলের খুব বড় মাপের ফ্যান, এবং সে কারণে আমার মিরাক্কেল দেখা। তো দেখতে গিয়ে আমি যেটা দেখলাম যে বাংলাদেশের ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করতে পারে, এবং বাংলাদেশের ছেলেমেয়েরা শুধু পার্টিসিপেট না, বাংলাদেশের ছেলেমেয়েরা ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত হয়, ভেরি ইন্টারেস্টিং। এবং কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিওতে আমি দেখলাম যে মীর হচ্ছে, আমি মনে করি যে পুরো ভারত উপমহাদেশে যত আর্যে আছে অনেক আর্যেরই উনি আইডল। এবং মীরকে আপনারা অনেকেই চিনবেন, মির্চির মীর, ইন্ডিয়াতে কলকাতার যে মির্চি এফএম আছে, 20 বছরের উপর ক্যারিয়ার ওনার। উনি বাংলাদেশের একটা ছেলেকে এত প্রশংসা করছেন, এত প্রশংসা করছেন, এবং ওই ভিডিওটা অনেকেই হয়তো বা দেখবেন আজকের এই অনুষ্ঠান শোনার পরে, হয়তো অনেকেই খোঁজ করবেন যে ফেরেস্তা সম মানুষ বলছেন। তো আমি খুব কিউরিয়াস হলাম যে আসলে ঘটনাটা কি। তো তারপরে আমি পুরো ভিডিওটা দেখলাম, আর সেখানে কক্সবাজারের একটা ছেলে, তার যেই ক্যালিবারিটি বা তার যেই জোক নিয়ে তার যেই ক্যারিশমা সেটা দেখালো, সেটা তো অবশ্যই প্রশংসাযোগ্য। কিন্তু তার চেয়ে বড় প্রশংসাযোগ্য হচ্ছে তার একটা সোশ্যাল ওয়ার্ক, যেগুলো আমরা তার মুখ থেকেই শুনবো, এবং সেটাকে কেন্দ্র করে মীর তার যে প্রশংসা করলো, এটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অনেক বড় একটা ভূমিকা দিয়ে ফেললাম, এবং এই ভূমিকাটা আসলে তার প্রাপ্য। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কক্সবাজারের বিখ্যাত দি আরমান ভাই। আরমান ভাই, মিরাক্কেলের আরমান ভাই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, সামনে রয়েছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
সাধারণত সবাই আমাকে সালাম দেয়, তো আজকে আমি আপনাকে সালাম দিলাম, কজ আপনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে এসেছেন, এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সবাই আপনাকে চিনে। তো সেই জায়গাটা থেকে আসলে আমি আমার লিসনারদের পক্ষ থেকে আপনাকে সালামটা দিলাম। এবং আজকে আমরা আপনাকে পেয়েছি আরমান ভাই, অনেক কষ্ট করে, অনেকবার আসার জন্য রিকোয়েস্ট করার পরে,
আসলে আমার ব্যর্থতা, অনেকদিন আসবো আসবো বলে আসতে পারিনি।
ব্যর্থতা না, আসলে উনি অনেক ব্যস্ত মানুষ, এবং যারা কমেডি করেন তারা আজকে আরমান ভাইকে শোনার পরে বুঝতে পারবেন যে বাংলাদেশের মতো একটা জায়গাতে কমেডিকে তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করছেন, এবং তারা অনেকখানি সফল। আরমান ভাই, আমরা যেটা করি হ্যালো 8920 সম্পর্কে, আপনি জানেন নিশ্চয়ই,
অবশ্যই,
যে আমরা একেবারে শৈশব থেকে শুরু করি, পুরো জীবন গল্পটা এখানে তুলে ধরি। তো আপনার ক্ষেত্রেও সে ব্যতিক্রমটা হবে না, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে।
আচ্ছা, ছোটবেলার আগে থেকে শুরু করি। যখন আমার জন্ম হয়নি, আমার ভাই বোন আমরা 8 জন, আমি হচ্ছে 8 নাম্বার, 6 বোন, আমরা 2 ভাই। আমার ভাইয়া হচ্ছিল না বলে বাবা ট্রাই করেছিল, তো ভাইয়া হওয়ার
রেজাল্ট দাঁড়িয়েছে 8টি।
হ্যাঁ, তো ভাইয়া হয়েছে 6 নাম্বারে, 7 নাম্বারে আমার একটা বোন আছে, 8 নাম্বারে আর কেউ আসার কথা ছিল না, ভুল করে চলে আসা, এবং সেটা না আনার জন্য দুনিয়াতে অনেক রকমের ট্রাই হয়েছে,
কিন্তু না, আপনি কোনো বাধা মানেননি?
আমি মানিনি, আমি তখন থেকে যুদ্ধ করে দুনিয়াতে আসা।
ওকে,
যুদ্ধ করাটা অনেকটা জন্মগত অভ্যাস, আগে থেকে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার। তো এরপরেই পৃথিবীতে আসা। তো আমার একজন ডাক্তার ছিলেন, আমার ফ্যামিলি ডাক্তার, ওনার কাছে যখন আমার বাবা মা যায় তখন উনি বলেছিল যে চলে যখন আসছে কি করবেন।
ওকে,
অপ্রয়োজনীয় একটা জিনিস ছিলাম আমি বাড়ির আর কি, খুব একটা বেশি প্রয়োজনীয় ছিলাম না।
ওকে,
চলে যখন আসছি তো আদরটাও পাইছি মোটামুটি খারাপ না। বাবা আর ভোরবেলা উঠে নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে বসতো, উনি উর্দুতে কিছু শের পড়তো, ওনার ভয়েসটা অসাধারণ ছিল।
ওকে,
বাবার সেই কণ্ঠটা যখন কানে আসতো তখন আমি ঘুম থাকতাম, জাগিয়া জাগিয়া ঘুমাই, ঘুমাইয়া ঘুমাইয়া জাগি, একটা অভ্যাস, তখন আব্বার সেই কণ্ঠটা আমার কানে আসতো, আর তখন থেকে আমার গলার মধ্যে বলেন, মনের মধ্যে বলেন, মাথার মধ্যে বলেন, সুর আসা শুরু করে।
বাহ। এবং আরমান আরেকটা পরিচয় আছে, উনি এত সুন্দর গান, এত সুন্দর গান, মাশাআল্লাহ। ওনার আসলে অনেকগুলো প্রতিভা। আজকে আপনারা যারা অনুষ্ঠানটা শুনছেন, ইউ গাইজ আর লাকি, যারা শুনছেন তাদেরকে আমি বলবো যে এরকম যদি সময় থাকে এখনই দুই একজনকে নক করুন, কারণ আজকের দুই ঘন্টা ফুল অফ এন্টারটেনমেন্ট। এটা একেবারে আমি যদি বলি যে হ্যালো 920 এন্টারটেনমেন্টের শো না, ইনফ্যাক্ট আজকে হয়তো আরমান ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানবো সেটা এন্টারটেনমেন্টের জায়গা থেকেও এক্সট্রা কোনো কিছু, বাট যেহেতু ঈদের প্রোগ্রাম সেই জন্য আমরা ফুল অফ এন্টারটেনমেন্ট বলছি। জি, আমরা গান তো শুনবো আজকে।
হ্যাঁ অবশ্যই।
জি নিশ্চয়ই। তো বাবার
সেই থেকে আমার চর্চা করা, মানে আমি ছোট ছোট করে গান করতাম, আবার কোরআন পড়তাম।
জি,
কোরআন আমি মনে করি আমার কণ্ঠস্বরটা সেই কোরআন থেকে আসে। আমি সুর করে কোরআন তেলাওয়াত করতাম, এবং কম্পিটিশন যখন হতো স্কুল লেভেলে তখন আমি কম্পিটিশনে অংশগ্রহণ করতাম, এবং আমি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম বক্সার জেলায় কোরআন তেলাওয়াতে। তখন আমাকে নিয়ে অনেকে দুষ্টামি করতো, হুজুর হয়ে গেছে, হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, এভাবে অনেকে ফান করতো, মজা করতো আমাকে, সব যারা পছন্দ করতো এলাকায়। তো আমার সবসময় একটা চিন্তা ভাবনা থাকতো যে যাই করি সেটা যেন একটা পর্যায়ে যাওয়া যায়, যেটাই করি। আমি ভালো পড়াশোনা করতে পারতাম না, আমাকে পড়াশোনা করতে দিলে বইটা মোটামুটি সামনে কিছুক্ষণ ধরলেই মাথার তালু গরম হয়ে যেত,
অনেকেরই হয়।
এবং সেটা না, আরো কিছু অভ্যাস আছে, যেমন যখন আমার একদম ঘুম আসে না তখন অনেকে কি করে, ঘুমের ওষুধ খায়। না, আমার হচ্ছে যে কোনো একটা বই নিয়ে দুই পাশা
পড়লে,
হ্যাঁ আমি এর মধ্যে ঘুমাই গেছি, এরকম একটা অবস্থা। আমি আমার দ্বারা পড়াশোনা খুব বেশি হবে না, আমি জানি যে পড়াশোনাটা করতে হবে, করতেছি, এবং সেটা হয়তো একটা সার্টিফিকেট নেওয়া দরকার। লোকজন যখন জিজ্ঞেস করবে ছেলে কি পাস, ছেলে মাস্টার্স পাস, এটুকু যেন
বলতে পারি,
এটাই, এটার জন্য পড়াশোনাটা করা। সবসময় ছিল আমি কি পারি, আমার চিন্তা ছিল আমি কি পারি, এবং সেটা নিয়ে যেন আমি কিছু করতে পারি। তো ছোটবেলা থেকে বাড়ির পরিবেশে বড় হয়েছি, সবার ছোট, সারাক্ষণ দৌড়াদৌড়ি, বাড়ির পাশেই হচ্ছে স্কুল ছিল আমার, খুব বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিট। কিন্তু এত বেশি দুষ্ট ছিলাম যে বাড়িতে বাবা মা আর আমাকে কন্ট্রোল করতে পারতেছিল না। তো চিন্তা করলো যে না, স্কুলে যখন হোস্টেল আছে তো টিচারদেরকে বলে কয়ে কোন রকম হোস্টেলে দিই, ওখানে আটক থাকলে মোটামুটি ভালো হয়ে যাবে, হয়েছে বিপরীত। আমি ওখানে যাওয়ার পরে একটা মুক্ত পরিবেশ পাইলাম, মনে হচ্ছে রাতে তো বাড়িতে সবার চোখের মধ্যে থাকি, হোস্টেলে হচ্ছে আমার মতো আরো অনেক আছে, আমি তাদের সঙ্গ পাওয়া শুরু করলাম। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল মুবারক, সে মারা গেছে।
কোন ক্লাসে থাকতে দিয়ে দিল হোস্টেলে?
ক্লাস 9।
ও আচ্ছা।
স্কুলের যখন ক্লাস 4 পর্যন্ত, ক্লাস 3 আমি ভালো ছিলাম স্টুডেন্ট হিসাবে, এখনো এটা মনে আছে আমার, ক্লাস 3 ভালো ছিলাম, ক্লাস 3 বৃত্তি পাই। ক্লাস 5 যখন আমার সামনে পরীক্ষা, এরকম একটা অবস্থা, মাস দুয়েক আগে আমার ক্লাসে একটা ফ্রেন্ড ছিল, সে ছিল আবার এক টিচারের ভাই। তো তাকে স্কুলে যেভাবে হয় আর কি, যে কেউ কথা বললে নাম লিখবা,
ক্লাস ক্যাপ্টেন,
হ্যাঁ ক্লাস ক্যাপ্টেন, টিচারের ভাই ক্লাস ক্যাপ্টেন হয়ে গেছে, তার আবার আমার প্রতি কি এক ইয়া ছিল মাথায়, আমি কথা বলিনি, শুধু আমার নামটা লিখে স্যারকে দিয়ে দিছে, এবং স্যার আমার দিছে টিকা। তারপর ক্লাস থেকে বের হয়ে তাহলে দৌড়ানো শুরু করলাম, দৌড়াই এক পর্যায়ে পাইছি হেভি মাইট। তো টিচার বলছিল যে তুমি কালকে স্কুলে আসো, তারপর আমি তোমাকে দেখাবো। সেদিন থেকে আমি আর ওই স্কুলে এখনো পর্যন্ত যাইনি।
ওকে, মানে এরপর আর দেখতেও যাননি স্কুলে? কি
হবে, স্কুলে এখনো যাইনি।
ওকে, না অনেক কনফিউজ হয়ে যাবে, বৃত্তি বলতে আমরা সবাই বুঝি ক্লাস 5 এর বৃত্তি পাওয়া, 3 মানে আপনি ফার্স্ট হয়েছিলেন, সে কারণে স্কুল থেকে দিতে।
3 হচ্ছে বেসরকারি বৃত্তি হয়, বাইরে কোন একটা সংস্থা থেকে বৃত্তি
পরীক্ষা।
ক্লাস 4 ধরেন আমি 6টা কি 7টা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করি, তার মধ্যে 4টা বৃত্তি পাই, এরকম আর কি।
আচ্ছা আচ্ছা।
সরকারি পর্যায়ে ক্লাস 5 হয়।
ক্লাস 5 হয়, রাইট।
হ্যাঁ, তো ওটা আমি আর অংশগ্রহণ করতে পারিনি, কারণ আমি তার মধ্যে অঘটন ঘটে রাখছি। পরে আমার বড় বোন, সবার বড় যে বোনটা, উনি একটা স্কুলের হেড টিচার, প্রাইমারি স্কুলের, ওনার স্কুলে গিয়ে পরে কোন রকমে পরীক্ষাটা দিছি, কিন্তু বৃত্তি পরীক্ষা দিতে পারিনি।
ওকে,
ওই শেষ। তারপর থেকে আমার পড়াশোনায় আমি পেছানো শুরু করলাম, পরে হাই স্কুলে যখন যাই ওটা কন্টিনিউ করছি, পিছিয়ে গেছি ওটাই আমি কন্টিনিউ করছি। এরপরে একটা সময় হোস্টেলে আটক করে রাখলো, ওখানে আমার আর পাইকে, রাতের বেলা বের হয়ে যেতাম বন্ধু বান্ধব নিয়ে। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি বলতে গিয়ে থেমে গেছিলাম, কয়েক বছর আগে সে মারা যায়, প্রচন্ড দুষ্ট। তো রাতের বেলা তাকে সহ নিয়ে আমরা বের হতাম, আশেপাশে ছিল অনেক নারিকেল গাছ ছিল, তো তার মধ্যে ওই আমার সেই বন্ধুটা উঠে যেত রাতের বেলা, তো আমরা সহযোগিতা করতাম রাতের বেলা নারিকেল গাছ থেকে ডাব পেড়ে আমরা সারা রাত খাইতাম। এরকম হোস্টেলটা ছিল এমন একটা অবস্থায়, বিশাল একটা দিঘি, দিঘির পাড়ের মধ্যে হোস্টেল, জানালা দিয়ে হাত ঢুকিয়ে বসে দিয়ে মাছ ধরা যেত, এরকম খুব মজার একটা পরিবেশ ছিল।
আচ্ছা,
একটা পর্যায়ে এমন অভ্যস্ত হয়ে গেছি হোস্টেলের ডাইনিং এর জন্য বাজার করতাম, আমি মাছ ধরাইতাম ওইটা নিয়ে ডাইনিং করতো। এবং সবচেয়ে মজার বিষয়, আমার একটা টিচার ছিল, ওনার নাম কালসার, তো উনি হচ্ছে বালতি নিয়ে পিছনে দাঁড়াই থাকতো, আমি বড়শি নিয়ে মাছ ধরতাম রাতের বেলা।
চিন্তা করার অবস্থা, মানে টিচার স্টুডেন্ট দুজন মিলেই কাজ সারছে আর কি।
টিচারকে আমি কনভিন্স করছি, জীবন একটা প্রবাদ আমার, আমার নিতান্ত আমার আমার প্রবাদ, আমি আমি বলি লাইফে যদি সফল হতে চায় তাহলে কনভিন্স করতে হবে মানুষকে। আপনি প্রশ্ন করতে পারেন, কনভিন্স করতে না পারলে কি করবেন? তাহলে কনফিউজ করে দেন।
এটা কিন্তু জটিল একটা কথা বলেছে, কনফিউজ করলে কি নিজের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়?
হ্যাঁ, আপনি সফল হতে চাইলে কনভিন্স করতে হবে, আর কনভিন্স যদি করতে না পারেন তাহলে কনফিউজ করে দেন।
খুবই ইম্পর্টেন্ট কথা, এবং এটা একটু ভেবে চিন্তে প্র্যাকটিস করাটাই বেটার। ওকে,
আমি যখন কাউকে কনভিন্স করতে চাচ্ছি পারতেছি না, অনেক ট্রাই করছি পারতেছি না, পরে আমি কিছু একটা বলে কনফিউজ করে দিই,
মানে আপন জগতে ঘোরাঘুরি করে, তখন এই ফাঁক দিয়ে চোর বেচারি বের হয়ে চলে গেছে
এরকম। ওকে, এভাবে স্কুল লেভেল পরীক্ষা দিলাম, রেজাল্ট মাশাল্লাহ কাছাকাছি আর কি, ফেলের কাছাকাছি। তো অনেকে বলছিল যে আমি ম্যাট্রিক সেকেন্ড ইয়ারে পড়বো, থার্ড ইয়ারে পড়বো, এরকম আইডিয়া ছিল অনেকের, মানে দুই তিনবার করে পরীক্ষা দিতে হবে এরকম ধারণা ছিল আর কি। হয়নি, আমি প্রথমবারে পাশ করে যাই, আমি ভালো ছিলাম।
ওকে, কংগ্রেচুলেশন, যাই হোক পাশ করলো আমাদের আরমান।
তার মধ্যে তার আগের একটা ছোট ঘটনা বলি স্কুলের।
জি,
হচ্ছে আমি আবার খুব ক্রিকেট প্রিয় ছিলাম আর কি, স্কুলের একটা দল ছিল, আমি খেলতাম না, আমি খেলা দেখতাম, এখনো খেলা দেখি। স্কুলের হয়ে আমাদের কয়েকজন বড় ভাই খেলবে অন্য একটা স্কুলের সাথে ফাইনাল খেলা।
জি,
তো ওই খেলায় আমাদের স্কুল হেরে যাচ্ছিল, কোন একটা পর্যায়ে আমি সেটা সহ্য করতে পারিনি, আমি মাঠের মধ্যে বিহ্বস হয়ে পড়ে গেছি।
ওকে,
তখন ওই পড়ার মধ্যে ওই হাঁটতে হাঁটতে আমাদের দল জিতে, তখন সবাই আমাকে ওই পানি দিয়ে হোস করার পর মাথায় নিয়ে মিছিল করছিল, এটা আমার এখনো মনে আছে। এই স্মৃতিগুলোকে খুব মিস করি আর কি স্কুলের। আমি ভালো ছিলাম খারাপ ছিলাম সব মিলিয়ে মিশিয়ে ছিলাম আর কি। আমার গ্রাম কিন্তু কক্সবাজার জেলার চকরিয়া, আমার স্কুলের নাম ছিল চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়।
জি,
তো স্কুল থেকে পাশ করে আমি চট্টগ্রাম শহরে চলে আসি। চট্টগ্রাম শহরে যখন আসি তখন কলেজে অনেকগুলো কলেজে ট্রাই করি, আমি তো রেজাল্ট তো খুব একটা ভালো না, পরে বিভিন্ন ভাবে কষ্ট করে আমি খাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম ভর্তি হওয়ার সুযোগ হয়। এবার যুদ্ধ হয় ওখানে, শুধু ভর্তি হলে তো হবে না, আমি ফাইন্যান্সিয়ালি এত সলভেন্ট ছিলাম না যে বাসা নিবো, চিরং শহরে থাকবো, বাড়ি থেকে আনি আনি খাবো, এটা সম্ভব ছিল না আমার জন্য।
বাবা কি করতেন জানো তো?
আমার বাবা ছিলেন প্রাক্তন সৈনিক, সেনাবাহিনীতে চাকরি করতেন। সেনাবাহিনীতে চাকরি করার পর বাবা রিটায়ারমেন্টে যায় 1976 সালে,
ব্রিটিশ আমলের ঘটনা প্রায়।
হ্যাঁ,
তাহলে তো
76 সালের পরে গিয়ে বাবা সৌদি আরব যায়।
আচ্ছা,
সৌদি আরবে যেখানে আমরা আমাদের মুসলমানরা যেখানে হজ করতে যাই, আল্লাহ ঘর বলি, মক্কা আল্লাহর ঘর বলি, আমার বাবা আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব,
বিশাল 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 সৌভাগ্যের বিষয় আমি মনে করি।
আমার বাবা ওইটা উনি নিজেও সেটা মানে খুব উপভোগ করেছেন আর কি। ওখান থেকে আসার পর আমাদের বাবা মৎস্য চাষী, আমি চাষি ছেলে এরকম আর কি।
ওকে ওকে, তার মানে বলা যেতে পারে যে মোটামুটি সচ্ছল একটা পরিবার, খুব বেশি সচ্ছল
না, মোটামুটি
টেনে টেনে চলার মতো একটা পরিবার। এগুলো একটু খেয়াল রাখবেন যে কোথাকার ছেলে কোথায় গিয়ে আজকে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে মোটিভেশনের জায়গা। আর ওর কথার মধ্যে এন্টারটেনমেন্ট অনেক কিছু পাবেন, কারণ ও যে গান গায় সেটা গান গিয়েই আসলে আজকে পুরোপুরি 2 ঘন্টা পার করে দেওয়া সম্ভব। যাই হোক, আমরা কিন্তু লাইফ স্টোরিটাই আনতে চাই, বিশেষ করে আমাদের ফোকাসটি ওদিকে। তারপর
তার মধ্যে স্কুলের একটা ঘটনা বলি, টিচার ক্লাস 9 এ থাকতে যখন একবার পড়াচ্ছিল, তোমাদেরকে আজকে আমি পিথাগোরাসের তত্ত্বটা প্রমাণ করে দেখাবো। তাই আমি বলছিলাম, স্যার আপনার কথা খুবই বিশ্বাস করি, প্রমাণ করে দেখানোর কোনো দরকার নেই।
ওকে,
তারপরে আরেকটা ঘটনা বলি ছোটবেলায়, তখন স্কুলে মনে পড়ে আর কি, স্কুলের ঘটনা বললে আমার মনে পড়ে, স্যার বলছিল যে কেয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
আমি অনেকভাবে যোগ্য পেয়েছি ফেসবুকে অনেক জায়গাতে,
এটা কিন্তু তখনকার আমলের আমার ঘটনা,
একদমই অরিজিনালি আপনার ঘটনা। কিন্তু ফেসবুকে আমি এই যোগটাকে আমি এমন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে পেয়েছি, বাট ইট ইস অরিজিনেটেড ফ্রম আরমান। ওকে, যাই হোক, যোগটা আপনারা শুনেন। হ্যাঁ,
কেয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি বলছিলাম, স্যার সেদিন কি আমাদের স্কুল বন্ধ থাকবে?
যে যা ধান্দা করে, এটা
বোধহয় ধান্দা,
আমি মিরাক্কেলে বলেছিলাম।
হ্যাঁ, রাইট। তারপর আরেকটা ঘটনা বলেছিলাম যে আমি একটা স্টুডেন্টকে পিটিয়েছি আর কি, আমার আরেকজন ফ্রেন্ডকে পিটিয়েছি। সে আগে প্রথমে আমাকে আমার গায়ে হাত তুলছে, পরে আমি তাকে অনেকক্ষণ ধরে পিটাইছি, টিচার বিচার করতে আসছে, তো স্যার বলছে যে তুই তুই মারছিস কেন? আমি বললাম স্যার ও আমাকে আগে মারছে বলে আমি মারছি। তো স্যার বলতেছে কুত্তায় যদি তোরে কামড়ায় তুই কি কুত্তারে কামড়াবি? তো আমি বলছি না স্যার, কুত্তায় যখন আমার কামড়া ছিল তখন আমার হাতে লাঠি ছিল, আমি শুধু বাড়ি দিছি।
আরেকটা জোক ছিল না যে হুমায়ুন নেই কি যেন একটা,
হুমায়ুন বলতে ক্লাসে ম্যাডাম পড়াচ্ছিল আর কি, ম্যাডাম পড়াচ্ছে সম্রাট আকবর, হুমায়ুন না এটা আকবর নিয়ে
আকবর আকবর
সম্রাট আকবর তখন বিছানায় শুয়ে আরাম করতেছিল। ঠিক এমন সময় বাচ্চা কাচ্চারা দুষ্টামি শুরু করে, কি ব্যাপার দুষ্টামি করতেছিল না, বসো 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 একদম মারবো কিন্তু। ছেলে বসে আচ্ছা আমি যেন কোথায় ছিলাম, এক ছেলে বলছে ম্যাডাম আকবরের
বিছানায়। এবং আমি বেশ কয়েকবার এটা শোনার পরে প্র্যাকটিস করেছি কিন্তু আমার কথা শুনে কেউ কিছু বোঝে না। জোক বলাটা একটা আর্ট ইনফ্যাক্ট, এটা নিয়ে আমরা আরমানকে জিজ্ঞেস করবো, কিন্তু আমরা স্টোরিতে আবার ফিরতে চাই। আমরা যেখানটাই ছিলাম যে আপনি মহসিন কলেজে ভর্তি হলেন।
হ্যাঁ মহসিন কলেজে ভর্তি হই। তো মহসিন কলেজে ভর্তি হওয়ার পরে তখনও পর্যন্ত কিন্তু আমি গান কিংবা জোকস কিছুই করি না,
ধারে কাছেও নাই,
ধারে কাছেও নাই। আমি জাস্ট কোরআন তেলাওয়াত করতাম, সুরে কোরআন তেলাওয়াত করতাম, এটার জন্য আমি অনেকগুলো প্রাইজ পেয়েছি, এতটুকুই আমার অ্যাচিভমেন্ট। কলেজে ভর্তি হওয়ার পরে কলেজে নবীন বরণ প্রোগ্রাম হয়, তখন আমি জীবনে প্রথমবার আমি ওই মঞ্চে উঠি নবীনদের পক্ষ থেকে, তখন আমি একটা গান করি, এটা অনেকদিন শুনে প্র্যাকটিস করে শ্রদ্ধেয় প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলোর একটা গান করেছিলাম। ওই গানটা শোনার পর কলেজের এক ম্যাডাম ছিলেন আমার খুবই শ্রদ্ধেয়, আমি সারা জীবন তার কথা মনে রাখি এবং প্রায় সময় ওনাকে ফোন করে সেটা জানাই, উনি জানেন। ওনার একটা কথা আমার লাইফে চেঞ্জ নিয়ে আসছে, ওনার এক কথাতে আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো উনি আমার গানটা শোনার পরের দিন ক্লাসে এসে বলছে আর কি, আমাকে দাঁড় করেছে, আরমান তুমি দাঁড়াও, দাঁড়াইলাম। বাকিদেরকে বলছে যে তোমরা আজকে দেখে রাখো এই ছেলেটাকে। আমি বলে দিলাম এই ছেলে একদিন বাংলাদেশে অনেক নাম করবে।
বিলিভ মি আমার গাছ উঠেছে, আমি আপনাকে দেখাতে পারি। এই মানুষগুলো আসলে আমাদের জীবনে কত বড় উপকার করেন, মানে আনথিঙ্কেবল।
তারপর কি হলো, তখন আমার মনে হচ্ছিল আমি কি আসলেই তাই, নিজেকে নিজের চিনি না। তখন ম্যাডাম বলছিলেন যে ভয়েস কোয়ালিটি এত ভালো, ও হয়তো মানে ও হয়তো না, ও জীবনে একদিন বাংলাদেশে অনেক বড় নাম করবে, অনেক ভালো জায়গায় যাবে, দেখে রাখো ওকে, মানে এভাবে বলছিল। তখন আমি ম্যাডামের কথাটা মনে রাখি এবং তারিখ সহ আমার লেখা আছে ডায়েরিতে, আমি আমি আমার লাইফে এরকম যারা আমাকে ভালো কমপ্লিমেন্ট করে আমি ওগুলো লিখে রাখি এবং তারিখ দিয়ে লিখে রাখি।
আমার মনে হয় যে আজকে কমপ্লিমেন্ট পাওয়ার জায়গাতে আপনি আছেন। গানের কথা যেহেতু এতটা হচ্ছে এবং আমাদের লিসনাররা অনেক বেশি রিকোয়েস্ট করছে, আপনি যদি একটা গান এই মুহূর্তে আমাদেরকে আপনার যেটা মনে চায় একটু শোনান, তারপরে আমরা আবার স্টোরিতে ফিরি যদি আপনার কোনো আপত্তি না থাকে।
বাংলাদেশের পরিচিত একটা গান করছি। ও কিহিয় বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া হাজাও কয়া গাবরে। ও কিহিয় বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে। যদি বন্ধু যাইবার ঘাড়ের গামছা থুইয়া যাও রে, যদি বন্ধু যাইবার ঘাড়ের গামছা থুইয়া যাও রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।
এই হচ্ছে আমাদের আরমান, এবং আরমানের যদি প্রশংসা করতে হয় সেটা শুধু এতটুকু দিলে শেষ হবে না, কারণ আরমানকে আমরা একটু পরপর যেটা আবিষ্কার করব সেটা সত্যি সত্যি আমাদের মনে হবে যে আমাদের এই সমাজে আরমানের মতো ছেলেদের অনেক বেশি দরকার। কেন এই কথাটা বলছি, সেটা আজকে যারা পুরোপুরি আমার অনুষ্ঠানের সঙ্গে থাকবেন তারাই বুঝতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমাদের প্রিয় আরমান আমাদের সঙ্গে রয়েছেন, মিরাক্কেল খ্যাত বাংলার ছেলে, কক্সবাজারের ছেলে আরমান, এবং তার জীবন গল্প উঠে আসছে ঈদ স্পেশাল হ্যালো ঈদ 920 তে। আমি আরজি কিবরি আপনাদের সাথে রয়েছি, মাত্র 4 মিনিটের বিরতি। আর আরমানকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এবং আরমানের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি আরমানের সাথে একটা ফেসবুক লাইভ করেছি, ওখানে আপনারা চাইলে এসে ওখানে দেখতে পাবেন আরমানকে, এবং আরমানের কিছু মেসেজও আছে ওখানে। ওকে, আমার সঙ্গেই থাকুন, ফিরে আসছি মাত্র 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং এবিসি রেডিও এফএম 89.2 আপনারা শুনছেন। ঈদ মোবারক সবাইকে আরো একবার। আমার সঙ্গে রয়েছে দি কমেডিয়ান আরমান, আর তিনি মিরাক্কেল খ্যাত এবং সমহিমায় পরিচিত আমি বলবো। আরমানের জীবন গল্প আজকে আমরা এখানে উপস্থাপন করছি। আমি কথা না বাড়িয়ে তার কাছেই ফিরতে চাই। যারা এই গল্প নিয়ে কোনো কমেন্টস করতে চান, যারা আরমানকে দেখতে চান, সরাসরি কমিউনিকেট করতে চান, এবং আরমান ভাইয়ের একেবারে প্রোফাইলে কানেক্টেড থাকতে চান, তারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। কারণ আমি এখানে আরমান ভাইয়ের যেই পার্সোনাল পেজ, আমি শিওর হইনি আপনার কোনো পার্সোনাল পেজ আছে নাকি প্রোফাইল পেজ আছে? আচ্ছা, পেজ এবং প্রোফাইল, তার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে আমার পেজে একটু শেয়ার করতে চাই। ওকে, সো আরমান ভাইয়ের পার্সোনাল আইডি এবং হচ্ছে পেজ দুটোই আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে ওখানে তার ফলোয়ার হতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, এটা অবশ্য ডিপেন্ড অন হিম, উনি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না, তো পাঠাতে পারেন, এবং আরমান ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। কিবরিয়া বানানটা একটু অন্যরকমের, KEB নট KIB, KEBRIA.rj। এই পেজটিতে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন, এবং ওখানে আরমান ভাইয়ের পার্সোনাল আইডি এবং একই সাথে পেজ দুটোরই শেয়ার দেওয়া আছে। সো আরমান ভাই, আমরা যেখানটাই ছিলাম, কলেজ এবং চমৎকার গান। আপনি,
আমি ওই ম্যাডামের কথা বলছিলাম, তো ম্যাডাম তার প্রথম ক্লাসে একটা কথা বলেছিলেন, সেটাও আমি ডায়েরিতে লেখা।
জি,
ম্যাডাম বলেছিলেন যে এই ইন্টারমিডিয়েট সময়টা খুব ছোট, যে এই ছোট সময়ে তোমাদের ক্লাসে 150 জন স্টুডেন্ট আছে, আমরা টিচাররা অনেক সময় তোমাদের নামও জানবো না, কিন্তু এমন কয়েকটা স্টুডেন্ট থাকবে যারা তাদের নিজস্ব গুণাবলী দিয়ে আমাদের কাছে এমন পরিচিত হবে, তাদের হয়তো আমরা সারা জীবনও ভুলবো না। তো এই জিনিসটা আমার মাথায় লাগে যে হ্যাঁ, আমি তাহলে এমন কিছু করব যেটার জন্য ম্যাডাম আমাকে মনে রাখে।
কখনো চাপ অনুভব করতেন না যে এত বড় প্রশংসা যদি সত্যি সত্যি না হতে পারে কিছু, তখন কি একটা ব্যাপার হয়?
না, সেটা আমার কাছে কোনো চাপ নেই, আমি জানতাম যে হলে হবে না হলে নাই, তবে আমি এটা যখন শুনেছি চেষ্টা করতে তো আমার কোনো দোষ নেই।
রাইট, অ্যাবসলিউট রাইট।
মানে আমি একেবারে কিছুই ছিলাম না, তো যার কারণে আমার মনে হয়েছে আমি যাই করতে পারি সেটাই ভালো।
ওকে,
আরেকজন ব্যক্তি, ওনার নাম আমার বলতে হয়, সদ্য প্রয়াত, আমি নজরুলের ইসলামিক গান করতাম, উনি সেটার ব্যাপক ফ্যান ছিলেন, উনি আবার একটা পত্রিকার বলচিত ছিলেন চট্টগ্রামের, ওনার নাম হচ্ছে শ্রদ্ধেয় হেলাল হুমায়ুন। তো উনি ওনার অফিসে ডেকে নিয়ে আমার কাছ থেকে নজরুলগীতি শুনতেন, তখন শুরুটা যখন
কি ধরনের গান করতেন ওই সময় নজরুল?
তখন নজরুলের গান করতাম, যে একটা ছোট গান, নজরুলের একটা ইসলামিক গান শুনুন। নাম মোহাম্মদ বলে রে মন, নাম আহামদ বল বল, যে নাম নিয়ে চাঁদ সেতারা আসমানে খায় দোল দোল দোল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহামদ বল বল, যে নাম বাজে মোর সাহারায়, যে নাম বাজে শ্রাবণ ধারায়, যে নাম বাজে মোর সাহারায়, যে নাম বাজে শ্রাবণ ধারায়, যে নাম চাহে কাবর মসজিদ, যে নাম চাহে কাবর মসজিদ, মামে নারকোল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল বল।
ওয়াও, অসাধারণ অসাধারণ। মানে একটা মানুষের মধ্যে আল্লাহ এত প্রতিভা কেন দেয়, এটা হচ্ছে আমার প্রশ্ন। ও কিন্তু গান দিয়ে শুরু করেছে, কিন্তু ও সারা দুনিয়াতে পপুলারিটি পাচ্ছে অ্যাজ এ কমেডিয়ান, কিন্তু গানের গলাটা দেখেন। আপনি তখন পর্যন্ত কার কাছে শিখেননি?
না,
কেমনে সম্ভব ভাই, মানে এত আপস অ্যান্ড ডাউন গলার মধ্যে, এবং তাও নজরুলের গান।
এটা আসলে একটা যোগ দিয়েই বলি, এক উস্তাদের কাছে প্রায় 14 বছর কণ্ঠ সাধন করেছে, তো একদিন খুব বিরক্ত হয়ে উস্তাদ যা বলতেছে, উস্তাদ আমার এই গলা কি কোনো কাজে আসবে না? তখন উস্তাদ বলতেছে, কেন আসবে না, অবশ্যই আসবে, তোর বাড়িতে আগে আগুনটা লাগুক।
কে বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেন নাই তারা চেষ্টা করে যান, আর যারা বুঝতে পেরেছেন তারা থেমে যান, ঠিক আছে? ওকে, আচ্ছা,
এটা এই কারণে বলছি যে এটা পুরোটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত,
নিশ্চয়ই
সেটার জন্য বলেছিলাম যে এটা একদম পুরোটাই ন্যাচারাল, এটা আল্লাহর দেয়া।
না, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন সেটা আমি কথা শুনেই বুঝতে পারছি। আমরা যেখানে ছিলাম, ম্যাম প্রশংসা করছেন ওই জায়গাটাতে, এবং গান শোনাতেন আপনি কোন একটা জায়গায় গিয়ে,
ওনার অফিসে গিয়ে উনি একা এরকম আমার গানগুলো শুনতেন মাঝে মধ্যে। তখন উনি আমাকে 500 টাকা 1000 টাকা দিতেন, পকেট মানি দিত উনি আমাকে, খুব ভালোবাসত। আমি তো কিছুই না, তার মধ্যে একজন ফ্যান ছিল, যে একটা মানুষ যে আমার গান খুব পছন্দ করতো এবং দেখে নিত, গান শুনতো, টাকা দিত। এটা এটা আমার জন্য বিশাল একটা ব্যাপার ছিল তখন। তখনই আমার মনের মধ্যে তখন আসতে শুরু করে যে আমি আরেকটু চেষ্টা করবো, মানে আরেকটু ভালো পারবো, আরেকটু চেষ্টা করি, আরেকটু ভালো পারবো। আমি বাংলাদেশে একটা চ্যানেলে একটা গানের কম্পিটিশন হয়, আমি সেই কম্পিটিশনে অ্যাটেন্ড করি।
কত সালের দিকে?
এটা হচ্ছে 2007 সালে মনে হয়,
অনেক আগের ঘটনা।
হ্যাঁ, তো বিভাগীয় পর্যায়ে সেরা 10 জন নেয়, ওই 10 জনের মধ্যে ছিলাম।
তার মানে ওখানে গান শেখা লোকজন অনেক অংশগ্রহণ করেছে নিঃসন্দেহে।
হ্যাঁ, আমি কিন্তু তখন গান তখনও গান শিখি না।
তার মানে বোঝেন মানে ওর প্রতিভাটা, আমি যত প্রশংসা করছি, আমি যে মানে গানের একবার ওস্তাদ টাইপের বুঝদার মানুষ তা কিন্তু না, যারা শুনছেন তারাই বুঝতে পারেন যে বিভাগীয় পর্যায়ে 10 জনের মধ্যে একজন, তার মানে ও কি পরিমাণ প্রতিভা। এবং ওর যদি আমার যদি সুযোগ থাকে কোনোদিন শুধু গান নিয়ে কোনো কোনো কিছু করার, তাহলে আরমান উইল বি দ্য ফার্স্ট চয়েস, কারণ এত ভালো গায়ক। এবং এটা আমি শুধু আজকের অনুষ্ঠান শুনে বলছি না, আমি টেলিভিশনে ওনার সঙ্গে একটা প্রোগ্রাম করেছি, হি ইজ রিয়েলি জিনিয়াস।
ধন্যবাদ আপনাকে, আপনার
আজকে আমি যতটুকু পারি প্রশংসা করে নেই ভাই,
ভালো লাগছে
প্রশংসা, কার না ভালো লাগে।
হ্যাঁ, আমি আবার যতটুকু জানি যে অনেক ফ্যানরা আছে যারা আপনার মোটিভেশন নেয়, তো আমিও অনেকদিন আগে একজন একটু আমাকে এমন ভাবে মোটিভেশন দিচ্ছে, সেখানে খুব রোড ভাষা একটা জিনিস শিখিয়েছিলেন, সেটা হচ্ছে যে মনে রাখবা প্রশংসা করলে কুত্তাও লেস না রে।
না, কিন্তু আরমান ইজ রিয়েলি জিনিয়াস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
হ্যাঁ, এটা হচ্ছে আমার ওনার শিক্ষাটা ছিল আর কি, যে মানুষকে, মানুষের যদি প্রিয় হতে চাও, মানুষের যদি কাছে যেতে চাও, তাহলে তার ভালো গুণগুলো প্রশংসা করো। নিঃসন্দেহে সে হয়তো এটার কারণে সে তার খারাপ দিকগুলো আস্তে আস্তে পরিহার করবে। মিরাক্কেল সেটার জন্য ওস্তাদ, বিশেষ করে মিদ্দা।
এবং আমি আজ আমি একদম আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি যে কোন কোন কন্টেন্ট যেটা আমাকে আদৌ হাসাচ্ছে না, যেটা আমার কাছে মনে হচ্ছে না এটা ফান কোনো কন্টেন্ট, কিন্তু মিরার প্রেজেন্টেশন, মাই গুডনেস, স্কাই লিমিটেড নিয়ে যায়।
হ্যাঁ,
এত প্রশংসা করে, এত সুন্দর করে, এবং প্রশংসা করাটাও একটা আর্ট, অফকোর্স,
অবশ্যই
সবাই পারে না সবাই।
এবং আমাদের কাছে তখন কিন্তু মিদ্দা একটা ফ্যাক্ট ছিল, আমরা আমরা
আমি ধারাবাহিক ভাবে যেতে চাই, আপনি যেখানে ছিলেন ওখান থেকে শুরু।
আচ্ছা আচ্ছা, তাহলে আমি এতক্ষণ কোথায় ছিলাম?
আপনি আকবরের বিছানায়? আকবরের বিছানায় ছিলেন না, আপনি ছিলেন 10 জন হলেন বিভাগীয় পর্যায়ে।
বিভাগীয় পর্যায়ে 10 জন হওয়ার পরে আমি ঢাকা আসি, ঢাকায় কম্পিটিশন করি কিছুদিন, একটা পর্যায়ে গিয়ে যদি মানে শেখে না আসে, একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু বাধাগ্রস্ত হয়। গুণীজনরা বিচারক থাকেন, তখন তারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিছু সূক্ষ্ম কাজ নিয়ে বিবেচনা করেন, তখন সে পর্যায়ে গিয়ে আমি বাদ পড়ি। এরপরে গানটা নিয়ে আমার কেন জানি মনে হয়েছে, আমি গানটা নিয়ে মনে হয় বেশি করে এগোতে পারছি না, আবার বন্ধুদের মধ্যে আমি আবার খুব ফান করতাম।
আচ্ছা, এটা কি ছোটবেলা থেকে ছিল?
ন্যাচারাল একদম ফান করতাম। তখন আমার কাছে যে মিরাক্কেল শোটা চোখে পড়ে, পরে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে এই এই স্টেজে যদি আমি একদিন পারফর্ম করতে পারতাম, বেশি না, আমার খালি একটা একটা বার দাঁড়ানোর সুযোগ করে দাও, মানে আমি পুরো সিজন ধরে থাকবো, চ্যাম্পিয়ন হবো, রানার্স আপ হবো, এরকম চিন্তা
চিন্তা ছিল না
আমার। যে চিন্তা ছিল আমি ওই স্টেজে একবার দাঁড়াবো, আর এই মীর নামক একটা মানুষের সাথে আমি একবার দেখা করবো।
ওকে,
নিজেকে তখন আবার ওই পর্যায়ে দেখা শুরু করি।
ওকে,
মানুষ মিরাকল সিজন 9 আমাকে দেখছে, আমি কিন্তু সিজন 7 থেকে আমি চোখ বন্ধ করলে আমি আমাকে সেখানে দেখতে পেতাম। 2 বছর ধরে আমি চোখ বন্ধ করলে কল্পনার জগতে হারিয়ে দিতাম, তখন দেখতাম, আমি দেখতাম, আমার নিজেকে দেখতাম যে মীর এসে বলছে এবার আসছে কক্সবাজার থেকে কমরউদ্দিন আরমান, আমি আসছি, আমি দাঁড়াইছি, সবাই তালি দিচ্ছে, নিজে নিজে হাসছিও, ঘুমে হয়তো কেউ যদি বাইক থেকে দেখে তখন চোখ বন্ধ অবস্থায় তখন দেখবে যে আমি হাসছি। আমি তখন ওই রাজ্যে, সেখানে মীর আমাকে ডাকছে, আমি যাচ্ছি, আমি যোগ বলছি, অনেকে হাসতেছে, তালি দিচ্ছে, শ্রীলেখা দি তালি দিচ্ছে, আমার রানীরা তালি দিচ্ছে, পরান্দা উঠে দাঁড়াইছে, মানে এই ধরনের অনেকগুলো জিনিস আমি কল্পনা করতাম।
একটু পরে কিছু ধাক্কা দিলে ঘুমটা ভেঙে গেল
না, হাসতে হাসতে নিজে খুব ভালো লাগতো, মনোযোগ ফ্রেশ লাগতেছিল নিজেকে, যাক আমি মনে হয় পারবো এরকম মনে হতো। তখন 2010 সাল যখন হয়, তখন আমি সবকিছুর পাশাপাশি আমি আমার খুব প্রাণের সংগঠন LMRF লায়ন মুকেশ রহমান ফাউন্ডেশন সেখানে যুক্ত হই, ওই ঠোঁটকাটা তালুকাটা বাচ্চাদের,
তার মানে কমেডি করার আগেই মূলত, মিরাক্কেলে যাওয়ার আগেই মূলত আপনি যুক্ত হয়েছেন?
অনেক আগে
যুক্ত হওয়ার,
মিরাক্কেলে গিয়েছি তো 5 বছর পরে, তারও 5 বছর পরে যুক্ত হওয়ার বিষয়টা ছিল, আমি সামাজিক কিছু সংগঠন আছে আমাদের, যেমন ফির ইউ ক্লাব, একটা লায়ন্স ক্লাবের একটা অঙ্গ সংগঠন, তো লিউ ক্লাব করতাম এবং আমি হোম ক্লাব ছিল লায়ন্স, লিউ ক্লাব অফ চিটাগং খুলশি, আমি ওই খুলশি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। তো ক্লাব করতে গিয়ে আমি ছোট ছোট সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হই, বিভিন্ন জায়গায় যে স্বেচ্ছায় ব্লাড ডোনেট করি। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু রেগুলার ব্লাড ডোনার, এবং
প্রথম থেকেই,
হ্যাঁ, 11 বছর আগে থেকে আমি রেগুলার ব্লাড দিই, এবং লাস্ট যখন আমি ব্লাড দিই সেটা ছিল 35তম বার।
ওকে,
এখন আমি 36তম বার দেওয়ার অপেক্ষায় আছি।
36তম বার?
হ্যাঁ,
বিশাল ব্যাপার। ওকে,
আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, এবং আমি শুধু তাই না, আমি আমার ফ্যান পেজে কিংবা আমার প্রোফাইল গেলেও অনেকে দেখতে পাবো আমি প্রায় সময় ব্লাডের জন্য কাজ করি।
জি,
খুব ভালো লাগে, এটাও একটা তখন থেকে সোশ্যাল ওয়ার্কের একটা অংশ ছিল। কলেজে আবার BNCC করি, BNCC থেকে আমার শীতকালীন মহড়া, তারপরে ক্যাপসুল ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং অংশগ্রহণ করি। সোশ্যাল ওয়ার্ক সাথে আমার কেমন জানি আত্মাটা মিশে যায় আর কি, আমি এটা করা শুরু করি। এরই মধ্যে আমি আমার লিউ ক্লাবের যিনি অ্যাডভাইজার ছিলেন,
মানে
লায়ন নাদের খান, বাংলাদেশের একজন শিল্পপতি, ওনার বাড়ি চট্টগ্রামে, ওনারই এই প্রজেক্টটা, ওনার বন্ধু হচ্ছেন লায়ন মুকলেস রহমান, তো উনি মারা গিয়েছেন, তো নাদের খান স্যারের বন্ধুর নামে একটা হসপিটাল করে, একটা সংগঠন করে। তো বন্ধুর নামে করার কারণ হচ্ছে ওনার বন্ধু ওনাকে ব্যবসা শিখাইছিল, বন্ধুকে স্মরণ করে রাখার জন্য ওনার নামে একটা অর্গানাইজেশন করে, একটা হসপিটাল করে, এবং ওনার চিন্তা যে এখানে ফ্রি অফ কস্ট বাচ্চাদের এরকম বিভিন্ন ধরনের বাচ্চাদের ট্রিটমেন্ট হবে। তার মধ্যে একটা প্রজেক্ট ছিল হচ্ছে ক্লাব ফুটবলে, সেটাকে বাংলাদেশের অনেকেই এটা সম্পর্কে পরিচিত না, জন্মগত ভাবে পায়ের পাতাটা বাঁকা থাকে, পায়ের কুড়ালি থেকে পাতাটা মুচড়ানো থাকে ভিতরের দিকে, এটা বলে ক্লাব ফুট, যেটাকে আমরা বাংলায় মুগুর পা বলি।
ওকে,
তো এই ধরনের বাচ্চাদের তখন ট্রিটমেন্ট করছে ওনার ছেলে ডাক্তার শামীম খান, ওনার দুই ছেলে, তার মধ্যে এক ছেলেকে ব্যবসা করতে দিছে, আরেক ছেলেকে একদম দান করে দিছে, মানুষের জন্য দান করে দিছে, এবার কাজ হবে শুধু ঘুরে ঘুরে মানুষের ট্রিটমেন্ট করা ফ্রি।
ও,
তো আমি ওনার সাথে যুক্ত হই, ডাক্তার শামীম খান, উনি নিশ্চয়ই এখন শুনছেন, শামীম ভাইয়া ডাকি, কিন্তু ওনার স্থানটা আমার বাবার মতোই,
রেসপেক্টের জায়গাতে,
রেসপেক্টের জায়গাটা আমার বাবার মতোই। তো শামীম ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে অনেক ধরনের কাজের সাথে ইনভলভ হই, তার মধ্যে ছোটকাটা তালুকাটা বাচ্চাদের সেবা দেওয়ার এই প্রজেক্টটাতে উনি আমাকে ইনভলভ করে, অনেকে ইনভলভ হয়েছে আমাদের এখানে, ভালো লাগার থেকে থেকে যাওয়াটা একটা বিশাল ব্যাপার। তো অনেকে আসছে গেছে, হয়তো কিছুদিন ছিল ভালো লাগেনি আবার চলে গেছে। শুরু থেকে আমার যে ভালো লাগাটা সেটা হচ্ছে, একটা ছোটকাটা বাচ্চা যখন আসে তখন বাবা মার চোখে একটা ক্লান্তি, হতাশা, তাদের মুখে কখনো হাসি দেখিনি আমি, টেনশন নিয়ে আসে আদৌ বাচ্চাটা ভালো হবে কিনা, ওরা শোনে যে আমাদের একটা প্রজেক্ট আছে, এখানে গেলে হয়তো একটা ট্রিটমেন্ট হলে ভালো হবে, শুনে কিন্তু আসার পর আসলে হবে কিনা, ট্রিটমেন্ট করার পরে যখন বাচ্চাটা ভালো হয়, এরপরে ওর একটা ফলো আপ আসে, বিশ্বাস করেন ওই সময় যে হাসিটা তাদের মুখে দেখি, পৃথিবীতে আর কোনো কিছুর দরকার হবে না, কোনো কিছুরই দরকার হবে না, একটা মানুষ অন্তরাত্মা তৃপ্ত হয়ে যায় ওই হাসিটুকু, এটা সারা জীবন আমি ফিল করি, এবং তাদের জন্যই আমি এখনো পর্যন্ত কাজ করে যাই, এভাবে কন্টিনিউ করতে থাকি। একটা সময় নিজের মধ্যে সেটা গেঁথে যায়, আমি এই কাজটা ছাড়া মানে বাঁচবোই না এরকম মনে হয়। তো যেটার আরো আমাকে আরো এগিয়ে দিয়েছে সেটা হচ্ছে মিরাক্কেলে যখন আমি এই কথাটা বলি, তখন মিদ্দা ব্যাপক প্রশংসা করেছিল। তো এটার পর থেকে বাংলাদেশের অনেকেই জানে, যারা অনলাইন ফেসবুক ইউজার, ইউটিউব ইউজার এরকম যারা আছে ওরা ম্যাক্সিমাম জানে, এবং এটার কারণে হয় কি, এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যখন কোন একটা বাচ্চারা এই ধরনের ত্রুটি নিয়ে যখন জন্মগ্রহণ করে, তখন তারা সেই বাচ্চাটার ছবি তোলে, অ্যাড্রেস সহ আমার ইনবক্স করে দেয়, ইনবক্স করে দিলে আমি আমাদের কিছু কর্মী বাহিনী আছে আমার মতো, আমি যখন আগে কাজ করতাম আমি তো কর্মী ছিলাম, এখনো কর্মী, ব্যস্ততা বাড়ার কারণে হয়তো সরাসরি করতে পারি না, তাদেরকে ফ্যান করে দিটা এবং তারাই ফ্যামিলিটার সাথে যোগাযোগ করে এবং নিয়ে আসে, ট্রিটমেন্ট করে, খুব সুস্থ, খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আপনি তো প্রথমে আমার প্রোফাইল হয়তো শেয়ার করেছেন, অনেকে হয়তো দেখবেন
যে
আমার প্রোফাইলে কিন্তু আছে অনেক ধরনের বাচ্চাদের সুস্থ হওয়ার ছবি।
রাইট, আপনারা যদি এই ব্যাপারেও ওনার সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা আমার ফেসবুকে চলে আসেন, আমার ফেসবুকে আর মানের দুটো আইডি আমি শেয়ার করে দিয়েছি, একটা হচ্ছে ওনার ব্যক্তিগত আর একটা হচ্ছে ওনার পেজ, ফ্যান পেজ আমি যদি বলি। হ্যাঁ, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj পেজটি আর জে কিবরিয়া নামে আছে এবং প্রায় 14 লাখের কাছাকাছি ওখানে ফলোয়ার আছে। জি,
আমার ওই
গানে তো কম্পিটিশন হয়ে থেকে আপনি এক পর্যায়ে ছেড়েই দিলেন, তখনও আপনি শিখছেন না?
না, আমি
এবং সেই সময় স্বপ্ন হচ্ছে মিরাক্কেলের,
তখন মিরাক্কেলটা মাথার মধ্যে বেশ ভালোভাবে চেপে বসে আর কি। তো তার মধ্যে আমি আমার কাজের প্রয়োজনে, আমি যে কাজটা করি আমার মোখলেস রহমান ফাউন্ডেশনের ছোটখাটা বাচ্চাদের, সেই কাজের প্রয়োজনে আমাকে কিছুদিনের জন্য কুমিল্লা থাকতে হয়, চট্টগ্রাম থেকে আমি কুমিল্লা চলে আসি।
ওকে,
তার মধ্যে চিরং যখন ছিলাম তখন স্টেজে মাঝে মধ্যে আমার গান করা হইতো, জোক বলা হইতো, কিন্তু কুমিল্লা যখন আসি তখন সবকিছুই বন্ধ হয়ে যায়, কারণ নতুন একটা জায়গা, নতুন একটা এনভায়রনমেন্ট। তো ওখানে কয়েকজন কলিগ ছিল, নতুন কোন জোক বানাতে পারলে তাদেরকে শোনাইতাম, তার মধ্যে আমার ডাক্তার গুলজার, ডাক্তার ফরহাদ, এরা ছিল আমার দুজন রুমমেট, ওরাও বাচ্চাদের জন্য কাজ করে, ওরা ওই যে মুগুর পা যারা বাচ্চা আছে তাদেরকে ট্রিটমেন্ট করে তারা দুজন, ওরা শুনতো এবং ওরা আমাকে বাহবা দিত। কুমিল্লা বসে বসে আমি প্ল্যান করতে থাকি কখন কিভাবে কখন মিরাক্কেলে যাওয়া যায়। তার মধ্যে একদিন বন্ধু রনি, আবহেনা রনি,
সে তো আরো একজন স্টার,
বিশাল স্টার আমার কাছে, আমি পার্সোনালি তাকে খুব পছন্দ করি, খুবই পছন্দ করি, এই কারণে যে রনি শুধুমাত্র রনিকে নিয়ে চিন্তা করে না, তার প্ল্যান, তার আইডিয়া ছিল সারা বাংলাদেশে কমেডি ক্লাব থাকবে এবং সেই কমেডি ক্লাব গুলোতে ছেলেরা কমেডি চর্চা করবে, কিছু কিছু ছেলেরা কমেডিটাকে নিজেদের পেশা হিসাবে নিবে, এটা হচ্ছে রনির প্রথম আইডিয়া। তার সাথে আমি যুক্ত হই, আমাদের আরো বেশ কিছু মানুষ সেখানে যুক্ত হয় এবং সৃষ্টি করে বাংলাদেশ কমেডি ক্লাব, অঙ্গ সংগঠন হিসেবে আমরা বিভাগীয় পর্যায়ে ক্লাব করা শুরু করি এবং জেলা পর্যায়েও ক্লাব করা শুরু করি, যেমন চিলং কমেডি ক্লাব, সিলেট কমেডি ক্লাব, সিরাজগঞ্জ কমেডি ক্লাব, এরকম সারা বাংলাদেশে 43টারও বেশি ক্লাব আছে এখন।
বাহ বাহ,
আমার নিজের হাতে করা 2-3টা ক্লাব, কুমিল্লা কমেডি ক্লাব, কক্সবাজার কমেডি ক্লাব, চিটং কমেডি ক্লাব, সেই চর্চা করতে গিয়ে কিন্তু আমার মানে মিরাক্কেলে যাওয়ার রাস্তাটা আমার জন্য আরেকটু পরিষ্কার হয়।
ইনফ্যাক্ট যদি এটা সাকসেসফুল হয়, আমি শুধু এতটুকুই বলতে পারি যে আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশে এন্টারটেইনমেন্টের এরা চেঞ্জ হয়ে যাবে, মানে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে।
এটার সফলতার একটা উদাহরণই হচ্ছে আমি, কারণ রনি তখন যখন আইডিয়া করে তখন কিন্তু আমি মিরাক্কেলে যাইনি।
আচ্ছা,
তখন রনি চিন্তা করছিল এই ছেলেগুলোর মধ্য থেকে কেউ না কেউ চান্স পাবে এবং তারা এখানে যদি চর্চা করে তারা যাওয়ার সুযোগ পাবে, সুযোগ পাবে এবং তারা এখানে ভালো করবে। আমি চর্চা করেছিলাম, আমি
কিভাবে গেলেন রাস্তাটা শুনি একটু।
রাস্তাটা হচ্ছে আমি জোক বানাতে শুরু করলাম, কালেকশন করা শুরু করলাম ভালো ভালো জোক, রনির উৎসাহ পাই, ঢাকায় অফিসে ছিল মগবাজারে, তো সেই অফিসে আড্ডা হতো, ওখানে আমরা চর্চা করতে আসতাম। এক সময় মিরাক্কেল অডিশন নিতে আসে বাংলাদেশে, তখন রনি আমাকে ফোন করে বলে আরমান কালকে কিন্তু মিরাক্কেল অডিশন আছে চট্টগ্রামে, তুমি কিন্তু অন টাইমে চলে যাবা। তখন আমার অফিসিয়াল কাজ ছিল অনেক ধরনের, আমি ওগুলো সব ফেলে ওই চট্টগ্রামে চলে যাই, কাউকে বলতেও পারতেছি না লজ্জায়, যদি না টিকি, টিকলে তো কইলাম আমার প্রিপারেশন ছিল না, কেমনে কেমনে টিকি, না টিকলে আমি যাই নাই।
ওকে, লজ্জার ব্যাপার আর কি।
গেলাম, যাওয়ার পরে টিকে যাই, প্রাইমারি অডিশনে টিকে যাই এবং প্রাইমারি অডিশনে তো বাংলাদেশ থেকে প্রায় 40-45 জন 50 জন এরকম টিকে, ঢাকায় আবার একটা আলাদা কম্পিটিশন হয় ওই 50 জনের মধ্যে, অনেক কম্পিটিশন হওয়ার পর বাংলাদেশ থেকে 9 জনকে কলকাতা নিয়ে যায়।
এই পর্যন্ত ফ্যামিলি রিয়াকশন কি, মানে এই যে টিকে যাওয়া, যাচ্ছেন জানে কি জানে না, কি অবস্থা আসলে?
মানে এটা কোনো কাজই না, কি অকাজে যাচ্ছে এরকম একটা ভাব আর কি।
গান টান গাইতেন, এগুলোতে কোনো প্রকার কোনো অ্যাপ্রিসিয়েশন ছিল না?
হ্যাঁ ছিল, বাবা একটু ধর্মীয় চিন্তা ভাবনা বেশি ছিল, তো আপনি মনে করিয়ে দিয়ে ভালো করছেন, একটু স্কিপ করে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর সবাই ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, আমি খালি একটার জন্য প্রিপারেশন নিছি, সেটা হচ্ছে ময়মনসিংহ 3 সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সাবজেক্ট হচ্ছে মিউজিক, আমি এটাতে পড়বো। সবাই পাগল দেখা শুরু করলো যে এখানে কেউ পড়ে, তুমি গান করো ভালো কথা, মানে আমার এটা কোন ধরনের হিসাব তোমার মাথায় বলে কি ঘুরতেছে? বললে আমি পরীক্ষা দিলাম, আমি পাশ করলাম, আমি এখানে ভর্তি হই। বাবাকে লোকজন বলা শুরু করছে যে ছেলে কোথায় ভর্তি হয়েছে, ময়মনসিংহে মিউজিকে, মানে গান, ছেলেরা গান শিখাইতেছেন, কোন কথা যে ছেলে অনার্সে পড়বে কোন একটা ভালো সাবজেক্টে পড়বে, বাবার কোনো কারণে হয়তো উনি ভুল বুঝেছেন অন্যদের কথা, তো আমাকে খুব রিকোয়েস্ট করে সেখান থেকে নিয়ে এসেছিলেন
যে বাবা তুই আর যাই করিস না, বাসায় বসে থাক, কিন্তু গান শিখিস
না, গান তুমি বাসায় গাও, কিন্তু সাবজেক্ট হিসাবে গান দরকার নেই, তুমি অন্য কিছু পড়ো, তুমি LLB পড়ো, তুমি পলিটিক্যাল সায়েন্স পড়ো, যাই পড়ো, গানটা বাসায় বসে বসে ওই রকম ওইখানে গিয়ে করার দরকার নেই। তবে এখন মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ হচ্ছে কি আমি যদি গানে ওই সময় ইনভলভ হয়ে যেতাম হয়তো আমার মিরাক্কেলা
যাওয়া না, সেটাই মানে প্রত্যেকটা বাধাই আসলে হয়তো কোনো না কোনো পথ খুলে দেয়।
তো সেই থেকে আমি আবার ব্যাক করে LLB তে ভর্তি হই, তারপরে একটা টাইম ওই যে বলেছিলাম ক্রাইম চট্টগ্রাম কলেজে, আমি আবার তখন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি আবার লতে ভর্তি হই, ওখানে পড়াশোনা শুরু করি। ওখানে আবার বেশ ইন্টারেস্টিং, উনি আমার একজন টিচার ছিলেন, উনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কি, তো উনি তখন আমাকে পড়াইতে ওখানে, তখন ওখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কম্পিটিশন হতো, ইংলিশের সাথে LLB-র সাথে এরকম কম্পিটিশন হতো, ফার্মেসি ডিপার্টমেন্ট ছিল, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, কম্পিটিশন হতো, ওই কম্পিটিশনে ল ডিপার্টমেন্ট সবসময় জিততো, কারণ হচ্ছে ল ডিপার্টমেন্টটা আরমান ছিল, এবং 40 মিনিটের টাইম ছিল, 40 মিনিটের মধ্যে 10 মিনিট উপস্থাপনা, ফ্যাশন শো সব মিলিয়ে থাকতো, আর আধা ঘন্টা আমার শুধু একার পারফরমেন্স থাকতো,
নাচ গান হাসি
একদম, মানে আমি সব
যাওয়ার আগ মুহূর্তে আমরা ছিলাম, টিকিট কেটে ফেলেছেন, আপনি যাচ্ছেন, ওইখান থেকে আমরা ফিরবো, তার আগে একটা বিরতি নিবো, বিরতি নেবার আগে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে গান।
অবশ্যই, নয় দরজা করিয়া বন্ধ, লহিও ফুলের গন্ধ, অন্তরে প্রিয় বন্ধুর নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, জ্বালাইয়া দিলে হেরবাতি, ফুল ফুটিবে নানা জাতি গো, কত রঙে ঝরবে ফুলের কলি রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, ডালপালা তার বৃক্ষ নাই এমন ফুল ফুটাইছেন শান, ডালপালা তার বৃক্ষ নাই এমন ফুল ফুটাইছেন শান, ভাবুক ছাড়া বুঝবে না পণ্ডিতে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, জ্বালাইয়া দিলে হেরবাতি, ফুল ফুটিবে নানা জাতি গো, কত রঙে ধরবে ফুলের কলি রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে ও ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে।
পদচারণা তার স্বপ্নের অনুষ্ঠান মিরাক্কেল বাংলাদেশের, সেটা অনেক পপুলার, এবং সেখানে যে মিরাক্কেলের এত এত ভালো পারফরমেন্স দেয়া, সেই গল্পে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। মাত্র 5 মিনিটের বিরতি, প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরছি। আপনারা শুনছেন ঈদ স্পেশাল ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছি এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আর একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, এবিসি রেডিও এফএম 89.2 তে ঈদ স্পেশাল, হ্যালো 8920 আজকে। এবং আমাদের কাছে রয়েছেন মিরাক্কেল খ্যাত আরমান, কক্সবাজারের ছেলে এবং খুবই পপুলার, বিশেষ করে কমেডি এরিনাতে, এবং সে খুব ভালো গানও গায়। আর আরমান ভাইয়ের জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে। যারা এই গল্পটি শুনছেন তারা যদি আরমান ভাইয়ের ফ্যান ফলোয়ার কিংবা ফ্রেন্ডস হতে চান, ফেসবুকে চলে আসতে পারেন আমার পেজটিতে। ওখানে আরমান ভাইয়ের পার্সোনাল আইডি এবং একই সাথে পেজটি শেয়ার দেওয়া হয়েছে। পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং অনুষ্ঠান শুরু করার আগে আমি এবং আরমান ভাই ওখানে ছোট একটা লাইভও করেছিলাম, আপনি গিয়ে দেখতে পারেন। ওকে আরমান ভাই, আমরা যেখানটায় ছিলাম যে আপনি শেষমেশ আপনার স্বপ্নের শহর কলকাতার পাসপোর্ট পেয়ে গেলেন, এবং যাওয়া থেকে শুরু করে ইন্ডিয়ার স্টোরিটা আমি শুনতে চাই।
আমরা বিরতিতে যাওয়ার আগে আমি যেখানটা করেছি এটা হচ্ছে, যার কণ্ঠে শুনেছি, ওনার নাম হচ্ছে স্বাগত, ওনার অ্যালবাম থেকে, তো ভানু শেখের এই গানটা। আচ্ছা, গানের একটা কথাই আছে, অধীন শেখ ভানু বলে, ঘেউ খেলাই আপন দিলে। উনি আমার খুব প্রিয় একজন সিঙ্গার, স্বাগত। আমি অনেকগুলো গান শুনেছি ওনার, যেমন আমাদের অনেকেই গান শুনেছি কিন্তু হয়তো ওনার নামটা জানি না। যেমন একটা গান আপনিও জানেন,
হবিগঞ্জের জালালি কৈতার।
হ্যাঁ, হবিগঞ্জের জালালি কৈতারটা ওনার। তারপরে ময়না ছালা ছালা, বিহরে লগন, সবগুলো
সেরা স্বাগত নামে
একটা অ্যালবামটা। হ্যাঁ, ইয়েস। তো ওই অ্যালবামে শুনে আমি এত ভক্ত ওনার যে ওনার গান আমার খুব ভালো লাগে,
কণ্ঠ অসাধারণ,
অসাধারণ কণ্ঠ। তো ওনার নিয়ে একটা ছোট্ট স্মৃতি আছে আমার, মিরাক্কেলেরই ঘটনা। আমার খুব শ্রদ্ধা ভাজন রজত অবদত্ত রানী, রানীদার আবার ফ্যামিলি রিলেশন আছে হচ্ছে স্বাগতর সাথে।
ওকে,
স্বাগতর বাবা ছিলেন একজন থিয়েটারের উস্তাদ, তো উনি ছিলেন আমাদের রানীদার উস্তাদ, ওনার কাছে থিয়েটার শিখতো। তা আমার হচ্ছে মিরাক্কেলে গান করা হচ্ছে হবিগঞ্জের জালালি কৈতরটা, কোন একটি স্ক্রিপ্টের প্রয়োজনে আমি গানটা করি।
ওকে,
এবং এই গানটা উনি শুনে, স্বাগত শুনে, উনি রনিদাকে ফোন করে একদিন, তখন ব্যাক স্টেজে আমাদের বিরতি চলছে তখন শুটিং এর ফাঁকে। তো রনিদা এসে হঠাৎ করে কথা বলতে বলতে, ফোনে কথা বলতে বলতে আমার কাছে আসলো আর বসে যে কথা বল। আমি বললাম কার সাথে, বলছে কথা বল না তুই। আমি ফোনটা নিয়ে কথা বলতেই উপার থেকে বলছি আমি স্বাগত বলছি। আমার কলিজার ভিতরটা না কেমন একটা মোচড় দিল, কি বলে এটা, স্বাগত বলছি, কথা বললাম। আমি মনে হয় খুব বিনয়ের সাথে কথা বললাম, আর কথাবার্তা ওনার এত বিনয়ী, যারা আমি আমার মনে হয় যারা শুদ্ধ সঙ্গীত চর্চা করে, যারা উস্তাদ প্যাটার্নে চলে যায়, ওনারা এত বিনয়ী হয়, ফলবান বৃক্ষ সবসময় নুয়ে পড়ে, যিনি যত বেশি শিখবে তিনি তত বেশি বিনয়ী হয়ে যায়, এটা হচ্ছে ওনাদের কাছ থেকে শেখা আর কি। তো ওনার সাথে কথা বললাম, উনি আমার খুব প্রশংসা করলেন যে তোমার কণ্ঠ আমাকে মুগ্ধ করে, আমার যে গান, আমার গাওয়া যে গানটা তুমি করেছো সেটাও শুনেছি, তো খুব ভালো লেগেছে, এবং তোমাকে বাসায় দাওয়াত রইল, যে কোনো দিন চলে এসো।
আর ওনার প্রশংসা ভাগ্য খুবই ভালো,
যেখানেই যাই শুধু প্রশংসা পায়।
ওকে বলেন, তারপর
তো এটা ছিল মনে রাখার মতো একটা ঘটনা আর কি, মিরাক্কেলের জার্নির মধ্যে এটা মাঝখানের একটা ঘটনা। মিরাক্কেলে যখন যাই সেটা শুরু করি, তো মিরাক্কেলে প্রথম দিন বাংলাদেশ থেকে সারাদিন জার্নি করে আমরা যাই, তার মধ্যে আমাদেরকে সহযোগিতা করেছিল আমাদের সিনিয়র, আমাদের আগের ব্যাচে ছিল শাওনদা মোটু, শাওন মজুমদার, সবাই শাওন মজুমদার হিসেবে চেনে। যাওয়ার পর মনে হলো যে আমি কোন সাগরের মধ্যে এসে হাবুডুবু খাচ্ছি, ইন্ডিয়ান কম্পিটিটররা আগে থেকে চলে এসেছিল এবং তারা অনেকদিন চর্চাও করেছে গ্রুমিং হাউসে, আমরা হঠাৎ করে গেলাম, আমাদের যাইতে দেরি হয়ে গেল 4-5 দিন এরকম। তো মনে হলো আল্লাহ কোথায় আসছি, আমি কি পারবো, দেখেই মাথায় নষ্ট, সব
মনে হচ্ছে
কিছু পারবো না মনে হচ্ছে, কারণ কাজ করছি শিখছি। এরই মধ্যে মিরাক্কেলের মধ্যে একটা আরেকজনের একটা কথা আমার লাইফে টার্ন আনে, উনি হচ্ছে আমার মেন্টর ছিলেন, উনি আমার শ্রদ্ধাভাজন অর্ণব কর্মকার। অর্ণব দা একদিন গ্রুমিং হাউসে আমরা যা চর্চা করছি পারফর্ম করে দেখাচ্ছি কে কি পারি, তো দেখানোর সময় একটা পর্যায়ে উনি আমার একটা জায়গায় ইয়ে করে যে তোমার পাঞ্চ লাইন বলার স্টাইলটা অন্যদের চেয়ে বেটার, তুমি অন্যদের চেয়ে ভালো পাঞ্চ লাইন বলতে পারো, এবং এই কাজটা যদি তুমি স্টেজে গিয়ে কন্টিনিউ করতে পারো তাহলে তুমি অনেকের চেয়ে ভালো করবে, ওনার কথা ছিল এটা। তখনই মনে হচ্ছিল না আমি পারবো, কারণ উনি বলছে মানে উনি কিন্তু শুরু থেকে মিরাকেলের সিজন ফোর ফাইভ এর দিকে উনি তখন ব্যাপক জনপ্রিয় অর্ণব কর্মকার এবং উনি পরে মেন্টর হয়। তো অর্ণবদা যখন বলছে আমার কাছে মনে হচ্ছে না আমি পারবো, তখন চর্চা করা আরো বেশি করে চর্চা করা শুরু করি। একটা জিনিস হচ্ছে কি, তখন আমাদের ওয়াইফাই লাইন ছিল এখানে একটা ইয়ে থেকে রাউটার থেকে সবাই ইউজ করতো, তো অনেকের ল্যাপটপ ছিল, অনেকের স্মার্টফোন ছিল, তা আমারও একটু স্মার্টফোন ছিল তখন মোটামুটি ভাঙা, এটাতে এটা স্পিডটা ছিল না আরকি, মোটামুটি স্মার্টফোন
চলে আরকি কোন রকম,
মানে আনস্মার্ট থেকে খ্যাত থেকে মোটামুটি ওইরকমই একটা ফোন ছিল। ওই ওয়াইফের সাথে যখন কানেক্ট হই তো কোন রকমে আমি আসলে ব্রাউজ করলে করতে পারতেছিলাম না, কারণ একটাই সবাই ইউজ করছে। চিন্তা করে রাখলাম যে সবাই যখন ঘুমিয়ে পড়বে রাতের বেলা, ওয়াইফাই যখন স্পিডটা ভালো করে পাবো, রাউটারের স্পিডটা যখন ভালো করে পাবো, তখন আমি উঠে আমি সারা রাত কাজ করব। তো যখন সবাই ঘুমাই যেত তখন আমি সারা রাত জেগে জেগে কাজ করতাম, ঘাটতাম বিভিন্ন দেশের বিভিন্ন সাইট গুলোতে ঢুকতাম, যখনই কোনো একটা আইডিয়া মাথায় আসতো কিংবা চোখে দেখতাম তখন আমার এই সেটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে কিভাবে বলা যায় সেটা নিয়ে রাতে চিন্তা করতাম, ভোর রাত পর্যন্ত চিন্তা করতাম। তাহলে এইভাবে নিজে চর্চা করা শুরু করি। আবার যখন সবাই উঠে যেত তখন আমি উঠতাম আর ওগুলো শুধু চর্চা করতাম, যেগুলো সারা রাত ধরে আমি বের করেছি ওগুলো আমি চর্চা করতাম। আবার মেন্টরদেরকে দেখাতাম যে দাদা আমি এটা করেছি এটা করেছি একটু দেখো, তখন তারাই বলতো হ্যাঁ এটা রাখ এটা কাট এটা রাখ এটা কাট, এভাবে অনেকটা বিশাল একটা ইয়ে কাটা ছেঁড়ার মধ্যে যেত আরকি। হয়তো দেখা যেত আপনি 100-200 জোক রেডি করেছেন, তার মধ্যে কেকে ছেটে মাত্র দুইটা আছে, এরকম হয়।
ওকে,
অনেক সময় একটাও থাকতো না, এটা ওই সিজনে হয়েছে, এটা মৃদুল দা বলেছে, এটা অমুক দা বলেছে, মানে কোনো না কোনো ভাবে এটা কাটা পড়তো।
আচ্ছা,
তাহলে নতুন কিছু বের করাটা একটু খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তো তার মধ্যেও এই জটিল কষ্টের মধ্যেও আমরা চেষ্টা করেছি নিজেদেরকে ইয়ে করে তোলার, নতুন কিছু যোগ বের করার চেষ্টা করেছি। এবং একটা দিনের ঘটনা মনে আছে, আমি বলি আমাদেরকে বলেছিল কালকে সকালে তোমাদেরকে নতুন যোগ দিতে হবে, মানে নিজের বানানো যোগ বলতে হবে। আমি নতুন যোগ কি বলবো, রাতে বসে বসে চিন্তা করছিলাম, তখন হঠাৎ করে দেখি সামনে থাকা টিউবলাইট থেকে একটা টিকটিকি বাইরেছে। তখন সেটা নিয়ে আমি যোগ বলেছিলাম যে একটা চিরন্তন সত্য ঘটনা, প্রত্যেকটা সফল পুরুষের পিছনে যেমন একটা নারী থাকে, তেমনি খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা টিউবলাইটের পিছনে মিনিমাম একটা হলো টিকটিকি থাকে। জোকটা হচ্ছে কি, আনপ্রেডিক্টেবল কোন একটা কিছু বলা। আমি যখন শুরু করছি তখন আপনি চিন্তা করবেন সে মনে হয় এই রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি হুট করে অন্য একটা রাস্তা দিয়ে চলে গেলেন, তখন মানুষের হাসি পাবে। যেমন আমি বলি যে শ্বশুরের বাড়িতে গিয়ে শ্বশুরের কাছে গিয়ে বললাম যে বাবা আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই, তো শ্বশুর বললেন বাবাজি আমার মেয়ে তো এখনো পড়াশোনা করতেছে। বললাম ঠিক আছে তাহলে পড়াশোনা করুক, আমি ঘন্টা খানিক পরে আসছি। এই জিনিসটা আনপ্রেডিক্টেবল, মানে তখন সবাই ধরে নেবে আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আমি আরেকটা রাস্তা দিয়ে, মানে এইভাবে বললে হাসিটা পায় আর কি। যেমন আরেকটা জায়গায় আছে, যেমন বলি ছেলে একটা তার শ্বশুরকে গিয়ে বলছে বাবা আমি আপনার মেয়েরে খুব ভালোবাসি, ভেরি গুড, তোমার বাবা কি করে? আমার বাবাও মাকে খুব ভালোবাসে। আবার আরো অনেক রকম হয় যে এই ধরনের ঘটনা বলতে গেলে আরো অনেক আছে। যেমন শ্বশুর কাছে গেল যে বাবা আমি 15 বছর ধরে আপনার মেয়েকে ভালোবাসি, তো বললো ঠিক আছে তো এখন কি করতে চাও তুমি বলো? বলে আমি এখন আপনার মেয়ের বিয়ে করতে চাই। ও তাই তো ভালো, আমি তো ভাবছিলাম তুমি আর পেনশন চাইতে আসলে,
15 বছর ধরে লাভ করেছে আমার পেনশন ছুটিতে যাও। ডিফারেন্ট ডিফারেন্ট করে চিন্তা করা এবং অডিয়েন্স যারা শুনবে তারা যেন চিন্তা না করতে পারে যে এই জায়গাটাই পাঞ্চ হতে পারে, প্রেডিকশনের জায়গাটা যদি মিলে যায় তাহলে যোগটা আসলে আর ওইভাবে যোগ হবে না। ওকে, ইন্টারেস্টিং ফর্মুলা,
করতে পারলে এটা যোগ থাকে না।
কিন্তু মিলের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং ছিল। প্রথম দেখা,
প্রথম দেখাটা হচ্ছে আমি গ্রুমিং হাউসে অনেকদিন গ্রুমিং করার পর একদিন হঠাৎ করে দাদা আসলো। আসার পর থেকে আমার তো মানে
হার্টবিট
একদম, তখন কিছুই বলতে পারছি না, এত প্রিয় একজন ব্যক্তিত্ব, এত প্রিয় একজন মানুষ আমার চোখের সামনে আসবে, আমি ওনাকে দেখব। পরে যখন আমি সবাইকে সবাই মিলে বসলাম একটা রুমে, দাদা আসলেন, ওনার পায়ের নখ থেকে চুলের গোড়া পর্যন্ত আগা পর্যন্ত আমি দেখছিলাম, আর প্রত্যেকটা জায়গায় মনে হয় আর্ট পাচ্ছিলাম আমি।
ওকে, আর তালি হবে আনমানের জন্য। কারণটা হচ্ছে যে শুধু মানে কাপড়ের উপর দিয়েই তো ছিল বিষয়টা, স্ক্যান করে দেখে ফেলা। ওকে, এটা মি রিয়েলি সেলিব্রেট ওয়াজ এইভাবে একটা ছেলে আর একটা ছেলেকে দেখছে। ওকে, মীর যদি এটা শোনে আমার মীরকে এতটুকু কেটে পাঠানো উচিত না, কিন্তু দেখলেন আমি বুঝতে পারছিলাম যে আপনি অনেক ফ্যান, বড় মাপের ফ্যান, এবং তারপর কি হলো?
তারপর
শিল্প, পুরো শরীরের শিল্প,
ওনার প্রত্যেকটা মানে উনি যে চোখ নাড়ছে, উনি যে কথা বলছে, ওনার ঠোঁট নড়ছে, ওনার চোখের এক্সপ্রেশন, ওনার ঠোঁটের এক্সপ্রেশন, প্রত্যেকটার মধ্যে আমি আর্ট পাচ্ছিলাম। মানে আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা কিছুই সুন্দর এবং ওনার বলার স্টাইলটা এত ভালো লাগে। এবং এটা নট দ্যাট যে আপনি শুধুমাত্র স্টেজে কিংবা ক্যামেরার সামনে নিয়ে এই কাজগুলো করে, না বিষয়টা তা না। মির্দা কিন্তু 24 hours কিন্তু
বাই ন্যাচারালি
এরকম, উনি উনি মানুষ হিসেবে খুব সরল এবং মানুষ হিসেবে মানুষকে খুব দ্রুত কাছে টেনে নিতে পারে। এটা হচ্ছে বিশাল একটা গুণ,
বিশাল গুণ মানে মহাগুণ।
আমি আরো বলবো দাদার কথা আরো বলবো, কারণ উনি আমার লাইফে খুব একটা বিশাল পার্ট আর কি, ইম্পর্টেন্ট পার্ট, ওনার টার্নিং পার্ট, ওনার উনি হয়তো আমাকে চেঞ্জ করেছে এরকম হইতে পারে। প্রথম এপিসোডে আর কি আমার আগে থেকে প্ল্যান করা ছিল যে আমি এই এপিসোডে একটা গান করব, এটা আমার প্ল্যান ছিল। এবং মির্দা কিন্তু তখনও জানতো না আমি গান গাই, মির্দাকে নিজে গান করার চেষ্টা করে এবং গান করে, সুন্দর গান করে। নিজের একটা ব্যান্ড দল আছে যেটা আমাদের মিরাকেলে বাজায়, ব্যান্ডেজ। ব্যান্ডেজটা হচ্ছে আমাদের মির্দারই নিজের একটা গ্রুপ। তো মির্দার গান খুব প্রিয়, তো মির্দা কিন্তু তখনও জানতো না যে একটা ছেলে আসবে পারফর্ম করবে, গান গাইবে, এটা জানতো না।
ওটা মানে একদম এস্টাবলিশড।
হ্যাঁ, আমি 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 ডিসিশন নিয়ে রাখছি আমি গান গাইবো। শুধুমাত্র শুভঙ্কর দাকে বলেছি, দাদা আমি 2 লাইন গান করবো। বলছি তুই গান পারিস? আমি যে পারি, 2 লাইন গান করবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে করিস। উনি চিন্তা করে রাখলো উল্টা পাল্টা হলে কাটে চাইতে দিই চালাই দিবি এরকম আর কি। কিন্তু আমি নীল দরিয়া গানটা গাই,
ওইটাই কি ফার্স্ট যেটা?
হ্যাঁ, ওটা প্রথম এপিসোড,
ওইটাই প্রথম এপিসোড।
হ্যাঁ, ওই এপিসোডটাই ভাইরাল।
মাই গুডনেস, আমি তো ভাবছিলাম যে বোধহয় অনেকবার করার পরের কোন একটা,
ওইটা একদম প্রথম,
ওইটাই ভাইরাল হলো ফেসবুকে।
ভাইরাল
নীল দরিয়া গানটা আমরা আপনাদেরকে শোনাবো প্রিয় শ্রোতা। এবং কত ভালো গেয়েছে আরমান, যারা ওই ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই। আর আমাদের শ্রদ্ধেয় শিল্পী আব্দুল জব্বার, আমরা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আপনার ওই স্মৃতিটা রোমন্থন করে যদি আপনি আমাদেরকে একটু শোনান।
হইয়া আমি দেশান্তরি, দেশ বিহি দেশ ভিরাই তরি রে, নহঙ্গা ফেলি ঘাটে হে ঘাটে, নোংর ফেলি ঘাটে হে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোংর পইড়া রইছে হায়রে, সারে বাড়ি ঘরে। ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দী হইয়া মন পাখি হাইরে, কান্দে রইয়া রইয়া।
বাহ,
ও রে নীল দরিয়া।
অসাধারণ, অসাধারণ, প্রশংসা করলে কম করা হবে। আরমানের পুরো জীবনটাই আসলে প্রশংসা দিয়ে গড়া।
আমি শুরু করে এই জায়গায় একটু ছোট অ্যাড করছি যে শ্রদ্ধা আব্দুল জব্বার যদি এই গানটা না গাইতেন আর এটা যদি আমি না শুনতাম, যদি মিরাক্কেল আমার গাওয়া না হইতো, তাহলে জীবনে অনেক কিছুর কমতি থেকে যেত। মানুষ আমাকে এই গানের জন্য অনেকে চেনে।
জি,
আল্লাহ, আমি নিজে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি প্রিয় শিল্পীর জন্য।
আব্দুল জব্বারের যে অবদান সেটা আসলে বলে শেষ করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেখান থেকে শুরু করে বাংলা সিনেমার স্বর্ণ সময় এবং একেবারে তিনি শেষ দিন পর্যন্ত, যখন পর্যন্ত তিনি গাইতে পারতেন, তার যে কিছু সৃষ্টি আছে এগুলো বলে আসলে শেষ করা যাবে না। বাংলার গানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের এই প্রিয় শিল্পীর নাম। তো এইটা ভাইরাল হয়ে গেল না, এবং আপনি কি মানে এক্সপেক্ট করেছিলেন যে মীর এতটা প্রশংসা করতে যাচ্ছে স্টেজে বা এরকম?
না না, টোটালি মাথায় ছিল না এরকম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যখন স্টেজে যেতাম পারফর্ম করতে যেতাম, তখন কি বলছে আমার মাথায় থাকতো না। আমার তখন চিন্তা থাকতো আমি পারফর্ম করব, পারফর্ম করে আমাকে আরেকটা পর্বের জন্য প্রিপারেশন নিতে হবে। বিশ্বাস করেন মিডিয়া এত প্রশংসা করেছে তখন, আমি শুধু শুনেছি কিন্তু মানে ভালো লাগাটা ওখানে কাজ করেনি, মানে ওখানে আমি ওটার কোনো আমি ফিল করতে পারিনি, এত কিছু বলছে আমি আমার ভালো লাগবে তখন ওইটা মাথায় ছিল না, কিন্তু যখন আমি নিজেই যখন আমি আমার টেলিভিশনে আমি নিজেকে দেখছি তখন ফিল, তখন আমারই গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছিল, মানে আমি তখন বলছি না দাদা এত প্রশংসা করেছে আমার, তখন আমি ফিল করতে পারিনি, কারণ তো আমাদের হচ্ছে কি একদিনে দুইটা শোট থাকে, তো অনেক সময় আমাদেরকে একই দিনে দুইটা পারফর্ম করতে হয়, তো এটা সকালের সেশনে পারফর্ম ছিল, আমাকে বিকেলের সেশনে আবার পারফর্ম করতে হবে, তাহলে আমার তখন টেনশন থাকতো এটা কোন রকমের ঝামেলাটা চোখে দ্বিতীয়টার জন্য আমি প্রিপারেশন নিব, এই ধরনের টেনশন থাকতো আমাদের।
মার্কিং সিস্টেমটা কি মানে যারা জাজ থাকেন ওরাই মার্কস দেন?
ডেফিনেটলি, ওখানে আর কেউ,
ওখানে আর কেউ কোনো কিছু করার সুযোগ নেই,
ওনাদের রায় হচ্ছে চূড়ান্ত, একেবারে চূড়ান্ত, এবং ওনাদের মার্কিং দেওয়ার সময় একটা একটা জিনিস আমি শ্রোতাদের ক্লিয়ার করি, অনেকেরই ধারণা সেটা সবসময় ধারণা করে তারা, যেমন ওইখানে যে বাংলাদেশের ফেসবুক পেজে আমাদের হয়ে বাঙালিরা বাংলাদেশি লোকজন ওদেরকে প্রচুর গালিগালাজ করতে একটা কারণে,
কেন পিছিয়ে গেল,
কেন কেন এই আজকের এপিসোডে আরমান উইনার হওয়ার কথা ছিল কিংবা পাবেল উইনার হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল উৎপল কিংবা ইন্ডিয়ার একজন, নিশ্চয়ই ওরা নাম্বার দেওয়ার সময় দুই নাম্বারই করেছে, এই এই ধরনের কিছু কমপ্লিমেন্ট আসতো। তো এখন ঘটনা হচ্ছে একটা শুট যখন চলে, একটা শুটিং যখন চলে তখন পারফর্মাররা পারফর্ম করে এবং সেটা আপনি দেখা পর্যন্ত কিন্তু এডিটিং আছে, এডিটিং এ গিয়ে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে এডিট করে কিন্তু আপনি পুরো জিনিসটা খুব সুন্দরভাবে দেখছেন, কিন্তু বিচারক যিনি বিচার করছে তিনি কিন্তু দেখছেন আপনি
আনএডিট অবস্থায়,
আনএডিট অবস্থায় এবং ওখানে আপনি কয়বার ফাম্বল করতেছেন,
রাইট,
কয়বার আটকাচ্ছেন, ওই জিনিসগুলো উনি কিন্তু দেখতেছে এবং এটার উপরে কিন্তু মার্কিং করে। ওভারঅল গিয়ে দেখা গেল আমার পারফর্মটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা করতে আমার তিন চারবার আটকে গেছি,
সেটা রিহার্সাল দেখেনি,
রিহার্সাল দেখতেছে না, তো যার কারণে ওদের ধারণা যে আর মানে এত ভালো পারফর্ম করলো কিন্তু সে আজকে চ্যাম্পিয়ন হইল না, কিন্তু যে উৎপল তারটা এত ভালো লাগেনি সে চ্যাম্পিয়ন হইলো, কিন্তু দেখা গেছে উৎপল একবারে ওয়ান টেকে সে পারফর্ম করেছে, তো সেই জায়গায় সে অ্যাডভান্টেজটা বেশি পায়,
রাইট,
যার কারণে আমি এটা বারবার যেখানে গিয়েছি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি আমার বিচারকরা, শ্রদ্ধাভাজন বিচারকরা কোনো দিন আমার মনে হয়নি, মানে পুরো সিজন ধরে আমার কখনোই মনে হয়নি আজকে কাউকে নাম্বার বেশি দিয়েছে কাউকে কম দিয়েছে, আমার কখনো আমি এজ এ একটা পার্ট মিরাকেল একটা পার্ট আমি কখনোই দেখিনি এরকম, আমি জানি না আপনারা এটা আমার কথাটা বিশ্বাস করছেন কিনা, আমি কখনো দেখিনি, ইভেন আমি যখন পিছিয়ে পড়েছি তখন আমি জানি আমি কেন পিছিয়ে পড়েছি, অনেক পারফর্ম আমি খারাপ করেছি, মীর দাস স্টেজের পিছনে এসে আমাকে থাপ্পড় দিয়েছে, গালিগালাজ করেছে, কেন তুই তো ভালো করিস, তুই আজকে কেন করলি না, আজকে কেন ঝুলিয়ে দিলি, এই ধরনের মানে অনেক ধরনের অনেক সময় হয়েছে, কিন্তু আপনারা তো সেটা দেখছেন না, আপনারা দেখছেন দেখা আছে হয়তো দুইটা তিনটা জোক এমন অবস্থা ছিল যে চালানোর অযোগ্য, হয়তো চালাইনি, হয়তো কেটে দিয়ে ফেলে দিছে, যেটুকু দেখানোর মতো সেটুকু আপনারা দেখেছেন, কিন্তু এটা নিয়ে আপনারা মন্তব্য করেন, এই জন্য আমি আজকে এটা তো যারা শুনছেন তাদের কাছে হয়তো বিষয়টা
সিক্রেট রিভিল হলো আজকে, পোস্ট করে দিলাম আমরা এটা,
হয়তো ক্লিয়ার হবে,
ওকে, এবং এই জন্য আমাদের এডিটর প্রয়োজনও আছে, নইলে তার শিল্পমানটা আসলে হারিয়ে যায়। আচ্ছা, তো আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি স্টেজে একবারের জন্য হলেও যেতে চান, সেখানে আল্লাহ আপনাকে এত বড় একটা অ্যাপ্রিসিয়েশন দিল, প্রথমেই ভাইরাল ভিডিওটা,
প্রথম পর্বটাই আসলে আমার মনটা ঘুরিয়ে দেয়, তো ওখানে যখন ইয়েতে ছিলাম তখন ইন্ডিয়ান কম্পিটিটর যারা ছিল, বাংলাদেশি যারা ছিল, সবার কাছে তখন আমরা নিজেদের মধ্যে নিজেরা মার্কিং করতাম যে শুরু হওয়ার আগে, মিরাকি শুরু হওয়ার আগে, যে দেখা যেত ও চ্যাম্পিয়ন হবে, ও সেকেন্ড হবে, এরকম এক একজন তখন দেখা যাচ্ছে যাকে চ্যাম্পিয়ন হিসেবে সবাই ধরে নিয়েছিল ও দুই পর্ব পরে বাদ, এরকম এটা রিয়েলিটিটা ভিন্ন, এখানে স্টেজের বাইরে একরকম পারফরমেন্স, স্টেজে যাওয়ার পরে কিন্তু টোটালি ডিফারেন্ট পারফরমেন্স, তো আমাকে সবার ধারণা ছিল এই ছেলে কোন রকমে 20-25 নাম্বারে থাকবে এরকম একটা ধারণা, এবং আমি ছিলামও তাই, কিন্তু প্রথম এপিসোডটা আমার এত ভালো হয় এরপর থেকে টানা চার পর্ব আমি চ্যাম্পিয়ন হই।
ও জোস, আমরা এখানেই ফিরে আসতে চাই প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন আরমান, আরমান হচ্ছেন মিরাক্কেলের আক্কেল চ্যালেঞ্জার, সিজন 9 এর রানার আপ,
সেকেন্ড রানার আপ,
এবং আরমানকে চেনেন না এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে, বিশেষ করে যারা টেলিভিশন দেখেন, এবং ফেসবুকে ওর কিছু ভিডিও ভাইরাল অলরেডি, এবং আরমান আমার খুব পছন্দের মানুষ, এই কারণে যে মানুষকে হাসানো এটা একটা বিশাল বিশাল কঠিন কাজ, এবং যারা আসলে পারেন তারা অবশ্যই ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পুষ্ট আমি বলবো। ছোট্ট একটা বিরতি নেবো মাত্র চার মিনিটের, চার মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। আরমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে, ওর ফেসবুকে ফলোয়ার হতে চাইলে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebriya.rg। পেজটি আছে আর্জি কিবরিয়া নামে, ওখানে আরমানের সমস্ত আইডি শেয়ার দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে তাকে ফলো করতে পারেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার স্বাগত, চার মিনিট পর প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আরমান রয়েছেন। আমরা কথা না বাড়ি আরমানের কাছেই ফিরতে চাই। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলি 09613892892। আরমান, আমরা যেখানটায় ছিলাম যে এরপরে পরপর চারটা পর্ব,
চারটা পর্ব চ্যাম্পিয়ন হই।
ওকে, তারপর
এরপর ধারাবাহিকভাবে মিরাকেল করতে থাকি এবং গানটা ওখানে আমার কন্টিনিউ করতে হয়, সেটার একমাত্র কারণ ছিল নীলদরিয়া। এবং এই গানটা আমাদের শ্রদ্ধেয় বিচারক পরাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ উনি অনেক সিনিয়র এবং উনি খুব পছন্দ করে, ওই দিনই আমাকে ওয়াদা করায় যে তোমাকে প্রতিদিন তোমার পারফরমেন্সের শেষে তোমাকে একটা করে গান করতে হবে। তা আমি পারফরমেন্স করার সময় তখন আমি বলতাম যে পারফরমেন্স শেষ, এবার আমার ওয়াদা পালন, এই কথাটা বলতাম, যার কারণে আমাকে আমার নাম দিয়েছিল মিদ্দা ওয়াদা কুমার। এবং মিরাকেলের ইতিহাসে দুইটা মানুষের জন্য আলাদা এন্ট্রি মিউজিকটা আর কি
আলাদা করা হয়েছে,
আমার জন্য আলাদা, সবার জন্য একরকম, আমার জন্য আলাদা। এটা মিরাকেলের ইতিহাসে শুধু দুইজনের জন্য হয়। আমাদের আগের সিজনে মেজো বৌদি নামে একজন ছিল, তার জন্য একটা এন্ট্রি মিউজিক বানানো হয়েছিল। তো এই সিজনে শুধুমাত্র আমার জন্য একটা এন্ট্রি মিউজিক বানানো হয়। এন্ট্রি মিউজিকটা ছিল ইয়ার মতো, ওই একটা গান ছিল ওয়াদা রাহাম চাহে না চাহে জমানা, এইটা এন্ট্রি মিউজিক হিসাবে ব্যান্ডেজ বাজাতো।
আচ্ছা আচ্ছা,
তো আমার নাম দিয়েছিল মিদ্দা ওয়াদা কুমার, দাও ওয়াদা কুমার বলে ডাকতো।
তো মানে হ্যাপি ফ্যামিলি যেটা মনে হয়,
একদম একদম
সবাই মিলে
মিরাকেলটা মজা করে, ওখানে আসলে কম্পিটিশনের মতো নাম, কম্পিটিশন করছে তার মধ্যে একটা ফ্যামিলির মধ্যে মজা। মিরাকেলটা কিন্তু ছিল একটা মিরাকেল পাড়া নাম দিয়েছিল এবং সেখানে অনেক ধরনের দোকান ছিল, খাবারের দোকান ছিল, তারপরে গ্যারেজ ছিল, এরকম এটা পাড়া একটা ফ্যামিলির মতো ছিল। আমরা ফ্যামিলির অংশ, আমরা ওই পাড়ায় থাকতাম। ওই পাড়াতে সন্ধ্যাবেলায় এরকম আসর হতো, সেখানে তিনজন বিচারকও থাকতো, মানে পাড়া এরকম ছিল। তো সেই পাড়ার একজন ক্ষুদ্র মেম্বার কাজ করেছি অনেকদিন, প্রায় 7.5 মাস
একটানা ওখানে।
হ্যাঁ, মাঝখানে একবার এক সপ্তাহের জন্য আমি দেশে আসি, আমার ভিসা সংক্রান্ত একটা জটিলতা ছিল, শেষ করে আমি আবার এক সপ্তাহের মধ্যে ব্যাক করি ওখানে, এবং এরপরে ফাইনাল শেষ করে, গ্র্যান্ড ফাইনাল শেষ করে দেশে আসা। সেই গানের কথাটা বলছিলাম, গানটা সবার খুব পছন্দ হয় এবং আমার পরান্দা তো রেগুলার গান না শুনে হবেই না। যেদিন গান করতাম না কোনো কারণে, গান করিনি পারফরমেন্সের শেষে, আমার মনে এত সহজ না, কিছু দিতে হবে, করো গান করো বলতো। গান করতাম তখন আরেক একটা দিনের কথা খুব মনে পড়ে, পরান্দা সবসময় আমাকে খুব পছন্দ করতো এবং ওনার কাছে আমি খুব স্পেশাল ছিলাম। পরান্দা মানে নিজে থেকে দাঁড়ি স্ট্যান্ডিং অবিশন দিতে এরকম খুব কম, উনি খুব কম
দাঁড়াতো,
খুব কম দাঁড়াতো, সবাই দাঁড়ালো দাদা হয়তো খুব কম দাঁড়াতো, কিন্তু এই সিজনে প্রথম আমার জন্য দাঁড়ায়, শুধু দাঁড়ায় না, ওনার আসন ছেড়ে সোজা স্টেজে চলে আসে আমাকে জড়িয়ে ধরার জন্য। পরে ধারাবাহিক ভাবে এভাবে অনেকবারই পেয়েছি, 3 জাজ মিল স্ট্যান্ডিং অবিশন দিয়েছি এরকমই পেয়েছি। তারপরে লাস্ট একটা বিষয় মনে পড়ে, সেটা হচ্ছে পরান্দা গান শুনবে, আমি আমাদের প্রিয় শিল্পী সুবিদার একটা গান করেছিলাম, কত যে তোমাকে বেশিছি ভালো। গানটা করার পরে মিদ্দা এসে আমাকে জড়াই ধরে প্রথমে, এবং মিদ্দা এত ভালো ভালো কিছু কথা বলছিল, তখন পাশে দাঁড়ানো অবস্থায় আমারই চোখ দিয়ে পানি পড়ছিল, যে মিদ্দা বলছিল অনেকে ব্যবসায়িক মন্দা, চাকরিতে খারাপ অবস্থা, কারো ফসল ভালো হয়নি, প্রিয়জন ছেড়ে চলে এসে, এরকম প্রত্যেকটা পরাজয়ের জন্য একটা সময় কথা বলতো সচিন টেন্ডুলকারের ব্যাট। সে যখন ব্যাটিং এ ভালো করতো তখন মনে হতো আমরা নিজেরা জিতে গেছি, পরাজয়টা ভিক্টরিতে পরিণত হতো। তেমনি অনেকে গান করতে পারে না, গান করার অনেক ইচ্ছা, অনেক পরাজয়, যা একজন মানুষ হিসেবে আমার যত অপূর্ণতা, আমি আমার যত অপূর্ণতা, আর মানে গান শুনলে আমার সমস্ত অপূর্ণতা নিমিশে পূর্ণতা পায়। এই ধরনের যখন করে মন্তব্য করে তখন পরান্দার কাছে যাই আমি, আমাদের স্মাইলি বল নেওয়ার জন্য, স্মাইলি বল নেওয়ার জন্য যখন যাই পরান্দা দাঁড়ায়, বসা থেকে দাঁড়ায়, এবং পরান্দা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে, অনেকক্ষণ ধরে কান্না করে আমাকে জড়িয়ে ধরে। তো ওনার ওই কান্নাটা মনে হয় আমার সারা জীবনে ভুলতে পারবো না। আমার কাপড়ের মধ্যে ওনার চোখের পানি লেগেছিল, অনেকক্ষণ কান্না করে, ওনার উনি এত পছন্দ করতো আমাকে। তো আমি গানটা কথা প্রসঙ্গে যখন আসছে, আমি এটা খুব কঠিন একটা গান এবং বাংলাদেশে খুব নাম করা একজন, মানে আমার কাছে মনে হয় সুবীর নন্দী হচ্ছে খুবই শ্রদ্ধা এবং খুব উঁচু মানের একজন উস্তাদ এবং উঁচু মানের একজন শিল্পী। তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি তো ওনার মতো গাইতে পারবো না, চেষ্টা করবো।
নিশ্চয়ই নিশ্চয়ই।
কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখালো যে তো আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে।
কি বলবো মানে,
না
এটাই বলছি,
আর কিছু বললেন না প্লিজ,
আর কম কম হয়ে যাচ্ছে। তবে ও প্রশংসা পেয়েছে জীবনে, প্রচুর প্রশংসা পেয়েছে, এবং সত্যি কথা বলতে ও সেটা ডিজার্ভ করে। প্রশংসা পাওয়ার জন্য ভাগ্যও লাগে, সৃষ্টিকর্তা সেই ভাগ্যটাও তাকে দিয়েছে, আমি সেটা বলবো। তবে সাধনা ছিল, যে কাজটাই করেছে আরমান অনেক ভালোবেসে করেছে, এবং ভালোবেসে করলে সেটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, এবং সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, যে কারণেই আমরা যতটুকু সৃষ্টিকর্তার কাছ থেকে চাই তার চেয়ে অনেক বেশি তিনি দিয়ে দেন। আরমানের স্বপ্ন ছিল একটা মাত্র এপিসোডে যদি মিরাক্কেল এসে দাঁড়াতে পারে তাহলেই জীবন সার্থক, অথচ আরমানের পাওয়াটা দেখেন কত বড়। এখানেই আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা।
আরেকটা জিনিস আমার মনে পড়ে, আমি আমাদের আমার একজন বড় ভাইয়ের কাছে শিখেছিলাম সেটা, এক্সপেকটেশন লেভেলটা যদি কম থাকে তখন বেশি পেলে খুব ভালো লাগে, এবং এটা সবসময় কম রাখতে বলছে আর কি। স্বপ্ন দেখি অনেক বড় কিন্তু এক্সপেকটেশন লেভেলটা একটু কম, একটু কমে রাখি, সব ক্ষেত্রে না, সেটা কিছু ক্ষেত্রে কম রাখলে হয় কি, আমি যখন ওই জায়গা থেকে যখন ছিটকে পড়ি তখন মনে হয় যে আমি তো এতটুকুই আসার কথা ছিল,
রাইট, এবং
যখন আমি যখন বেশি পাই তখন মনে হয় ইয়েস আমার কম ছিল ঠিক কিন্তু আমি কিন্তু অনেক দূর চলে আসছি,
সেটাই, এবং তখন হতাশা কাজ করে অনেক সময়।
হ্যাঁ, অনেক সময় হতাশা কাজ করে, এবং যারা বিয়ে করেছেন, লিসেনার যারা আছেন বিয়ে করেছেন, আপনারাও একটু কম আশা করবেন,
এই একটা জায়গায় কোনো ভুল করবেন না প্লিজ। এই যোগটা কে করেছে আমি জানি না, বাট খুবই জীবন ঘনিষ্ঠ একটা যোগ, মানে জাস্ট টেক ইট অ্যাজ এ ফান, ওকে। বিয়ে বিবাহিত জীবন হচ্ছে একটা কি যেন পাবলিক টয়লেটের মতো, মানে লাইক করার আগে মনে হবে কখন ঢুকবো সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে, আর ঢোকার পরে মনে হবে কখন এখান থেকে বেরোবো। তো যারা আসলে করেছেন তারা বুঝবেন,
দিল্লি কা লাড্ডু,
দিল্লি কা লাড্ডু যো খায়েগা অভি পস্তায়েগা, যো ভি নেহি খায়েগা অভি পস্তায়েগা। যাই হোক, আরমান কি বিবাহিত?
অফিসিয়ালি না।
ওকে, সো হি ইজ লাকি ইন দ্যাট সেন্স। ওকে, আমরা দোয়া করতে পারি নাকি নিঃসন্দেহে?
এখনো জীবিত,
এখনো জীবিত সে। ওকে, সো আপনার ব্যাগ এন্ড ব্যাগেজ বাংলাদেশে ফিরে আসার জায়গাটাতে আমরা আসবো নাকি মিরাক্কেল এর আরো কিছু?
মিরাক্কেল এ আরো কিছু স্মৃতি আছে, বিশেষ করে গ্র্যান্ড ফিনালেটা। গ্র্যান্ড ফিনালেতে দেশের জন্য, ধরুন আমি মনে করেছিলাম যে গ্র্যান্ড ফিনালেতে অনেকদিন ধরে নিজের জন্য করেছি, আজকে যা করবো সেটা হবে দেশের জন্য। তখন হার্ড অ্যান্ড সোল ট্রাই করি। গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশের তিনজন ছিল, ইন্ডিয়ান তিনজন ছিল। তখন মনে হচ্ছিল 50-50, তখন প্রথম এপিসোড হবে, সেখান থেকে একজন বাদ পড়বে। তো প্রথমেই চিন্তা করছিলাম, আল্লাহ তুমি আমার কোন রকম ওই পাঁচ নম্বরে ঢুকে দাও, একজন যে বাদ পড়বে আমার যেন বাদ না দে। পাঁচ নম্বরে ঢুকি, পাঁচ নম্বর থেকে একদম লাস্ট যে এপিসোডটা হয় সেটাতে টিনে আসি। এটা হচ্ছে তখন দেশের জন্য একটা
বিশাল ব্যাপার
অর্জন আর কি। আমি মনে করি আমি দেশের জন্য কাজ করেছি ওই দিন, যেটা মনে করি। কিছু কিছু হয় কি, যেমন কলকাতার নিউ মার্কেট এলাকায় যখন আমি ঘুরতে গেছিলাম একদিন, কোন একদিন, তখন কোন এক দম্পতি পিছন থেকে এসে আমাকে জড়াই ধরছিল।
ওকে,
এক মহিলা, তো তার হাজবেন্ডের ডাকছিল, তুমি তাড়াতাড়ি আসো, দেখো দেখো আমি কারে ধরছি। তো হাজবেন্ড এসে তিনিও আমার জড়াই ধরে। তখন হাজবেন্ড আমার বলছিল যে আপনি জানেন না আমার ওয়াইফ আপনার কি পরিমাণ ভক্ত। আমার এপিসোড গুলো যখন হয়, গান যখন শুনে, তখন নাকি তিনি হাসতে হাসতে কেঁদে দেয়, এরকম ভক্ত। এবং কলকাতায় মানে এরকম প্রচুর মানুষ আছে যারা আমাকে খুব পছন্দ করে। আমি ওরা হয়তো শুনছেন আজকে,
আমার এটা কিন্তু অনেকে শুনে, হ্যাঁ প্রচুর লোক ডাউনলোড করে শুনে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই মজা। তাহলে প্রচুর কলকাতার অনেকেই শুনছেন, কৃতজ্ঞতা তাদের প্রতি।
এবং দেশের বাইরে, ইভেন ইউ ক্যান ইমাজিন যে দেশের বাইরে যারা আছে মধ্যপ্রাচ্যে, কি পরিমাণ শোনে এপিসোড। হ্যাঁ, আনথিঙ্কেবল। আপনি বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, প্রচুর লোক শোনে মানে এখান থেকে ডাউনলোড করে। যাই হোক, সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে দিলাম আর কি,
সবাইকে
আমাদের প্রিয় আরমান,
ঈদের শুভেচ্ছা। এই ধরনের অজস্র ভালোবাসা আমি কলকাতায় পাই। এরপর যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার পর যেখানেই যাই একটা নতুন পরিচয়ে পরিচিত আরমান। আগে ছিল একজন আরমান, এখন সেটা মিরাক্কেলের আরমান হয়ে কমেডিয়ান আরমান, সিঙ্গার আরমান, অনেক ধরনের। এবং আমি সবচেয়ে একটা জিনিস আমি অভ্যস্ত, সেটা হচ্ছে আমি নিজেকে কখনো চেঞ্জ করিনি। প্রথমত আমি নিজেকে কখনোই চেঞ্জ করিনি। আমি আগে রাস্তায় যেভাবে হাঁটতাম এখনো সেভাবে হাঁটি, আগে যেভাবে সিটি বাস গুলো তুলতাম এখনো তাই উঠি। এবং মানুষ, আমি চিন্তা করি যে আমি দেখি যে মানুষ যখন আমাকে দেখে চিনে, মানুষ যখন আমার সাথে কথা বলে, মানুষ যখন, মানুষের সেই মানে ক্রেজটা আমি পাই এখনো, ততক্ষণ আমি বুঝতে পারি মানুষ এখন আমাকে মনে রাখছে। যখন আমি সেটা পাবো না, আমি যদি রাস্তায় নাই হাঁটি, তখন আমি কিন্তু বুঝতে পারবো না মানুষ আমাকে কতটুকু মনে রাখছে। আমি এই কাজটা করি, আমি রেগুলার রাস্তায় হাঁটি, সিটি বাসে চলি, এবং মানুষ আমাকে চেনে কিনা সেটা দেখি। মানুষের ওই সময়ের কথাবার্তা গুলো আমার, আমি সেটা এনজয় করি, খুব এনজয় করি। এবং সেটা যদি কখনো থেমে যায়, আমি মনে করবো যে মানুষজন আমাকে ভুলে যাচ্ছে। আমাকে মনে হয় এখন আরো নতুন কিছু মানুষের মনে রাখার জন্য আরো অনেক কিছু করতে হবে, তখন নিজের ডিসিশন নিতে পারবো। তবে আমি যদি কাছে নাই যাই, তাহলে সেটা কিভাবে বুঝবো?
এই
জন্য আমি সবসময় কাছে থাকার চেষ্টা করি,
কন্টেন্টের জন্য সেটা প্রয়োজন।
হ্যাঁ, আমি এখনো সেটাই করি একদম। খুব আমার মানুষজন চিন্তা করে যে এত সাধারণ কেমনে হয় একটা ছেলে, মানে মিরাক্কেল করেছে, সে রানার্স আপ হয়েছে, বাংলাদেশে আসলে সে তো গাড়ি টাড়ি নিয়ে একদম এই অবস্থা থাকার কথা। কিন্তু সেটা না, সে রাস্তায় হাঁটছে। কেউ একজন ছবি তুলতে আসলে আমি কখনো ফেরাই না যে হ্যাঁ অবশ্যই ছবি তুলবে, ছবি সুন্দর না হলে আমি বলি এটা ভালো হয়নি, আর
একটা তুলো। ওকে ওকে, তো আপনি যেটা বলছিলেন যে বাবা বা ফ্যামিলির সবার ধারণা ছিল যে কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে,
এই জায়গায় আসিস আমার লাইফের ইয়া পার্ট হচ্ছে আমার বাবা। আমি আমার মিরাক্কেলের প্রথম এপিসোডে যখন এই এটা পাই, তখন থেকে বাবা মিরাক্কেল দেখা শুরু করে। এবং ওনার যত পরিচিত সার্কেল, যত মানুষ পরিচিত আছে, সব জায়গাতেই উনি ফোন করতো, এবং ফোন করে করে বলতো আজকে কিন্তু আমার ছেলের পারফরমেন্স আছে দেখো। এবং রাস্তায় যাকে পাইছে তাকে বলছে যে আজকে আমার ছেলের পারফরমেন্স আছে দেখো। বাবার খুশির লেভেলটা অন্য জায়গায় চলে গেছিল, যে এক ছেলে বাবাকে কত সম্মানিত করছে। এবং বাবা আমার পরিচয়ে পরিচিত হয়ে গেছিল যে আরমানের বাবা, এবং আরমানের বাবা হিসাবে ব্যাপক পরিচিত হয়ে গেছে আমার বাবা। তারপর দেশে আসি, এরপর বাবা কিন্তু খুব খুশি যে মানে পরে আমি স্টেজ প্রোগ্রাম শুরু করা শুরু করি, এবং আমরা না চাইলেও কিংবা চাইলেও মানুষ অনেক টাকা সম্মানই দেয়। এবং সেই থেকে আমার তখন থেকে ইচ্ছা ছিল, বাবার তো বয়স হয়েছে অনেক, তো বাবাকে একটু শেষ সময়টাকে একটু সুখে রাখবো, আমি এই ধরনের একটা প্ল্যান ছিল। তো বাবার জন্য একটা ছোট বাড়ি করি
আপনার নিজের পয়সা দিয়ে।
জি,
মাই গুডনেস,
শুধুমাত্র কমেডি করে,
শুধু কমেডি করে।
জি, শুধুমাত্র কমেডি করে ছোট্ট একটা বাড়ি করি। ছোট বাড়িতে বাবার জন্য একটা রুম থাকে, তো সেই কাজ চলাকালীন সময় আমি বাবাকে হারাই, বাবাকে আমি রুমে রাখতে পারিনি।
ওহ,
আমার বাবার জন্য যখন রুমটা ক্লিয়ার হচ্ছিল, যখন রুমে টাইলস করছিলাম, বাবার রুমে বাথরুমে টাইলস উঠছিল, নিচে টাইলস উঠছিল, ঠিক সে সময় আমার বাবা শোক করে। বাবাকে আমি ওই টুকু শোক আমি আর দিতে পারিনি আর কি, বাবাকে হারাই আমি গত রমজানি, এই মাত্র কিছুদিন আগে।
প্রতিটা জীবনেরই একটা অপূর্ণতা থাকে, কিন্তু অপূর্ণতাকে আসলে বড় করে দেখার কোনো কিছু নেই, আমরা বরং এটাকে এভাবে দেখব যে আরমান তার যে ভালোবাসার জায়গা কমেডি, সেই কমেডিটাকে করে সে তার বাবার জন্য কত বড় একটা জায়গাতে নিয়ে যেতে পেরেছে, যে আমাদের দেশে কমেডি করে একটা বাড়ি করা সম্ভব, এবং এই রকম একটা সময়ে এন্টারটেনমেন্টের যেখানে সবচেয়ে বড় অভাব, এবং কমেডি করে সে একটা বাড়ি করেছে তার বাবার জন্য, এটা এটা জাস্ট বিগিনিং। আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। কমেডি বাংলাদেশে এখন কোন জায়গাটায় আছে, এবং বিশেষ করে আবু হেনা, রনি এবং আরমানের মতো ছেলেদের কারণে, এবং অবশ্যই মিরাক্কেলের মতো অনুষ্ঠানের কারণে, আমরা স্যালুট জানাই আমাদের, আমি নিজেও একজন রেডিও জকি, আমি স্যালুট জানাই মীরকে এবং এই পুরো অনুষ্ঠানের সঙ্গে যারা আছেন তাদেরকে, যে তারা একটা নতুন শিল্পের সম্ভাবনার জন্ম দিয়েছেন বাংলাদেশে। কজ যেটা বলছিলাম, মুখ ফসকে বলে ফেলেছি ছোট মানুষ অনেক বড় কথা, বাট আমি বিশ্বাস করি এটা, যে এরা যদি সাকসেসফুল হয়, যে 23টি কমেডি ক্লাবের কথা আসছে, 43টি কমেডি ক্লাবের কথা এসছে, এবং এই 43টি কমেডি ক্লাব যদি প্রত্যেকটি জেলায় জেলায় সাকসেসফুল হয়, বাংলাদেশে বিনোদনের নতুন এরা সৃষ্টি হবে। আমরা ছোট্ট একটা বিরতির পর আরমানরা এখন কি করছে, হুইচ ইজ রিয়েলি আনথিঙ্কেবল, সেই জায়গাটায় ফিরতে চাই। মাত্র 5 মিনিটের বিরতি, আর আরমানকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন কমেডিয়ান দি আরমান। এবং আরমানের খুব শীঘ্রই আপনার একটা অডিও অ্যালবাম পাচ্ছেন আশা করছি, কারণ আরমান অনেক ভালো গান গায়, এবং তার যে অডিও অ্যালবাম, সেই অডিও অ্যালবামেও সে খুব চমৎকার কিছু গান রেখেছে, আমরা সময় পেলে সেখান থেকে শুনবো। আমরা যেহেতু শেষ পার্টে চলে এসেছি আরমান, আমরা একেবারে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে চাই, কলকাতা থেকে ফেরার পরের গল্পটা।
প্রথমেই আপনি বলছিলেন যে শুধু কমেডি করে একটা বাড়ি করেছে, আমি শুধু বাড়ি না, কমেডি করে এই ছোট্ট একটা বাড়ি করেছি, প্লাস আমার বাবার চিকিৎসার সমস্ত খরচ আমি ব্যয় করেছি, সমস্ত খরচ। এটা কিন্তু একটা বড়
জায়গা,
অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু।
আচ্ছা, তো কি হয়েছিল ওনার?
আমার বাবা হেমোরাইজ হয়েছিল,
ব্রেন হেমোরাইজ
হয়েছিল, তো বাবাকে আর বাঁচাতে পারিনি। সেটা শুধুমাত্র কমেডি করে করেছি, এবং আমি তার মধ্যে দেশের বাইরেও গিয়ে প্রোগ্রাম করেছি। সাউথ কোরিয়া আমি গিয়েছিলাম কিছুদিন আগে, এবং আমি আবার অক্টোবরের 2 তারিখ ওখানে আবার একটা প্রোগ্রাম আছে আমার, সেখানে যাচ্ছি। তারপর বাংলাদেশে যত অনেক অনেকগুলো কর্পোরেট কোম্পানি আছে যাদের ডিলারশিপ কনফারেন্স হয়, কিংবা তাদের ওয়ার্কারদের কনফারেন্স হয়, এরকম এই কনফারেন্স গুলোতে পারফর্ম করি। এবং তারপরে আমার খুব প্রিয় শিল্পী আমার রোনা লায়লা ম্যাডামের সাথে পারফর্ম করার সুযোগ হয়েছিল। এবং সবচেয়ে মজার বিষয়, উনি যখন বসে আছে, তখন আমার খুব ইচ্ছা ছিল আমি ওনার সাথে একটা ছবি তুলবো। আমি খুব বিনয়ের সাথে গিয়েছিলাম ছবি তুলতে, ম্যাডাম আমি আপনার সাথে একটা ছবি তুলবো, আমার নাম আরমান। তো উনি আমাকে আমার দিকে তাকিয়ে বলছে, তোকে আমি চিনি, খুব সুন্দর গান করতে পারিস। তখন মনে হয়েছে এগুলো আসলে প্রাপ্তির জায়গা, আমার রোনা ম্যাম আমাকে বলেছিল আমি তোকে চিনি, এটা একটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তারপরে আমার খুব প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ শ্রদ্ধেয়, তিনিও খুব পছন্দ করেন। এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে, জানি না উনি শুনছেন কিনা, আমি আমার খুব প্রিয় একজন পছন্দের একজন অভিনয় শিল্পী, গুণী অভিনয় শিল্পী আমার খুবই পছন্দের, উনি হচ্ছেন চঞ্চল চৌধুরী। আমি চঞ্চল ভাইয়ের সাথে আমার খুব মানে ফেসবুকেই আসলে কথা হয় আর কি, তিনি আমার প্রোগ্রাম দেখতেন এবং উনি আমাকে খুব পছন্দ করতেন, আমিও ওনাকে টেলিভিশনে দেখতাম, খুব পছন্দ করতাম, তো ফেসবুক ফ্রেন্ড হই। একদিন আমি ফেসবুকে একটা মেসেঞ্জারে নক করি, উনি আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সাথে সাথে, তারপর কথা হয়, অনেক কথা হয়, দেখা হয়নি তখনও। তো মেরিল প্রথম আলো পুরস্কারে সাথে আমার দেখা হয়, তো অনেক জড়িয়ে ধরে অনেকক্ষণ নিজের মধ্যে জমিয়ে থাকা ভালোবাসাটুকু অনেকটুকু তাকে ট্রান্সফার করে দিই আর কি। এবং আমার খুব পছন্দের, উনি আমাকে খুব পছন্দ করে, এগুলো আমার জীবনের প্রাপ্তি। এই ধরনের গুণী মানুষগুলো যখন আমাকে যখন নিজ থেকেই ভালো কোনো কথা বলে, তখন আমার খুব আনন্দ হয়। সেটা আসলে অহংকারের জায়গা থেকে না, এটা হচ্ছে আসলে তৃপ্তির জায়গা থেকে। অহংকার কখনো করতে পারিনি, এটা যেটা হয়তো আপনার ভয়েস নিয়ন্ত্রণ করে ওই ওই এটা শেষ, ওই আটারিটা আপনার ছিঁড়ে গেছে, হইতেই পারে, এটা কোনো কারণই লাগবে না, এমনিতেই ছিঁড়ে যাবে, কিচ্ছু করার নেই, শেষ আপনি। এটার জন্য এটা সবসময় বলে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করতে নেই।
রাইট, অহংকার পতনের মূল,
পতনের ওই যে ওই দিন থেকে শুরু। কাজ করে তৃপ্তি পাই, মানুষের প্রশংসা করলে তৃপ্তি পাই, কিন্তু আল্লাহর রহমত উপরে আল্লাহকে আমি স্মরণ করি সবসময়, অহংকারটা কখনো মাথার মধ্যে আসেনি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে না।
সেটাই, আপনি দেশের বাইরে গেলেন, দেশের বাইরে তো অনেকগুলো দেশে যাওয়া হয়েছে না?
অনেকগুলো না, এখনো পর্যন্ত সাউথ কোরিয়া গিয়েছি, আবারও অক্টোবরের 2 তারিখ সাউথ কোরিয়া যাব, ডিসেম্বরে আল্লাহ যদি সব ঠিক রাখে কানাডা যাব, একটা প্রোগ্রাম আছে, লন্ডনে একটা প্রোগ্রাম আছে, এই হচ্ছে এখনো পর্যন্ত প্ল্যান। তার মধ্যে যদি নতুন কোন শ্রোতা, নতুন কোন ভক্তরা যদি চান, নিশ্চয় আবার যাবো।
এটা কি কি প্রফেশন হিসেবে নিচ্ছেন কমেডিটাকে?
১০০% প্রফেশন, এখানে কোনো ভুল নাই। মানে আমি প্রফেশন হিসাবে কেউ এখন যেমন জিজ্ঞেস করে, আমি একদম বুক ফুলিয়ে বলি আমি কমেডিয়ান।
ওকে,
আমি একদম স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমি এটা করে ভাত খাই, এটা একদম সব জায়গায় বলি, বলতে ভালো লাগে। কারণ যাই করি না কেন, সেটাকে যদি আমি ভালোভাবে করলে সেটা নিয়েই আসলে জীবন চলে যায়।
ওকে, পায়োনিয়ারেরা, কজ আমরা যদি বাংলাদেশের কমেডি বুঝি, আমি যখন আরমানের সাথে অনুষ্ঠান শুরু করার আগে কথা বলছিলাম যে বাংলাদেশের কমেডি কিং যদি বলি তাহলে বেশ কয়েকজনের নাম আসবে, বাংলা সিনেমার তারা দিলদারের কথা নাম আসবে, আমাদের দেখা টেলিসামাদের কথা নাম আসবে, এরপরে কিন্তু আর নাই, পুরো যুগটাই কিন্তু একেবারে শূন্য, এবং সব কমেডি কিন্তু সবাইকে হাসায় না।
হ্যাঁ,
মানে কি ধরনের দর্শক হচ্ছে, তারা কি ধরনের কমেডি পছন্দ করবে, তাদের লাইফ স্টাইলের সাথে কোন কমেডি যায়, এগুলো কিন্তু কমেডিয়ানদের
আমরা কমেডিয়ানরা ব্যাপক টেনশনে থাকে প্রোগ্রাম করার সময়। কারণ হচ্ছে এক একটা প্রোগ্রামে এক এক রকমের অডিয়েন্স থাকে, তো কিছু অডিয়েন্স, যেমন আমি নোয়াখালীতে একটা প্রোগ্রাম করতে যাব, তো সেখানে অডিয়েন্স থাকবে হচ্ছে আমাদের যে সমস্ত বাচ্চাগুলোকে আমরা মুগুর পা ট্রিটমেন্ট করে সুস্থ করেছি, বাচ্চাগুলো এখন 5 বছর অতিবাহিত করে 6 বছর 7 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে, এবং তাদের বাবা মারা সুস্থ বাচ্চাগুলো নিয়ে আসবে, ওখানে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি যাবো। তাহলে এই অডিয়েন্স গুলোকে, বাচ্চারা হয়তো খুব বেশি কথা বুঝবে না, তারপর বাবা মারাও এমন লেভেলের আসবে তাদেরকে একটু ইন্টেলেকচুয়াল কথা বললে বুঝবে না, তাহলে আমাকে এখন সিলেক্ট করতে হবে, আগের দিন রাতে স্টাডি করতে হবে কোন কোন জোকটা বললে এই মানুষগুলো বুঝবে এবং তারা হাসবে।
ভেরি ডেঞ্জারাস থিং, ভেরি ডেঞ্জারাস।
এবং আমি যখন আবার একটা কর্পোরেট কোম্পানিতে যাই, সব কর্পোরেট লোকজন একদম খুব উচ্চশিক্ষিত লোকজন, তখন সেখানে আমি একদম পাতি জোক যদি বলি, স্কুলের বাচ্চাদের জোক যদি বলি, তাহলে ওনারা খুব মাইন্ড করবে যে আমাদের কেউ বাচ্চা পাইছেনি, এইগুলো কি শোনা, এই কথা বলবে, তখন আমার চিন্তা করতে হয় ওই মানুষগুলো কি শুনবে। এই জন্য প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের জন্য এক একটা, আমি আমি এভাবে বলি, এটা অনেক জায়গায় বলেছি, আমার কাছে সামনে একটা প্রোগ্রাম মানে হচ্ছে আমি প্রেগনেন্ট, এবং প্রোগ্রামের দিন হচ্ছে আমার
ডেলিভারি,
এবং ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি খুব কষ্ট পাই, আমি খুব কষ্টের মধ্যে থাকি, আমার মধ্যে অনেক ধরনের টেনশন হয়, অনেক কলিজা মোচড় মারবে, অনেক কিছু হবে, এটা পারফর্মারদের হয়। তারপর যখন আমার পারফর্ম শেষ, তখন মনে হয় যে একটা বাচ্চা জন্ম হয়েছে।
কিন্তু একটা জিনিস থাকে না, যে অনেক সময় দেখলেন হাসতে চাচ্ছেন, পাবলিকের রিয়াকশন সেরকম নাই, হাসতেছে না পাবলিক, পাবলিক বুঝতে পারছে না, এরকম হলে কি কিভাবে ট্যাকল করেন?
সেটা আমার কাছে আল্লাহ তো আরেকটা অস্ত্র দিছে, আমি আমি তখন
গান শুরু করি,
গান
যখন হচ্ছে না এবার তাহলে গান শোনো, কারণ গানের তো লেভেল জানাই আছে।
হ্যাঁ, এবং শুধু তাই না, একটা জিনিস বলাই হয়নি আপনাকে,
জি
আমি কিন্তু আবৃত্তি করতাম।
ওকে, মানে
এমনও এমনও প্রোগ্রাম গেছে যেখানে আমি আবৃত্তি করে প্রোগ্রাম শেষ করছি, লোকজন গানও শুনেনি, কমেডি শুনে আবৃত্তি শুনছে,
আবৃত্তি শুনেছে গান শুনে কমেডি শুনেনি।
হ্যাঁ, এরকম এরকম প্রোগ্রাম গেছে আমার।
চিন্তা করুন, অবস্থা ফুল প্যাকেজ, আমার সবসময় প্রস্তুত আছে। কি শুনছেন, নাচ?
না, এই এটা আবার খুব কঠিন বিষয়, আপনার এই যে আঙ্গুল, চোখ, নাক, মুখ সব পারবেন, মানে কষ্টে মানে মরে যাচ্ছেন অবস্থা, কিন্তু মুখের মধ্যে হাসি রাখতে হবে, পারবো না।
এটা কিন্তু 100% ট্রু, যারা ক্লাসিক ডান্স করেন তাদের কথা বলছিলাম আমরা। যাই হোক, এখন আপনারা যে ক্লাব গুলো করেছেন, এই ক্লাবে কি রেগুলার পারফরমেন্স হয়, রেগুলার দর্শক হয়?
এখন এটা হচ্ছে চর্চার বিষয়, প্রত্যেক ক্লাবের হয়তো কোন একটা মাঠে, রাজশাহীতে যেটা হয় পদ্মার পাড়ে একটা জায়গা আছে, ওখানে হয়তো তারা গোল করে বসে এক একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফর্ম করছে, বাকিরা তালি দিচ্ছে, রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু মানুষের সেটা ভালো লেগে যায়, তারা দাঁড়িয়ে যায়, তারাও দেখে, তারাও তালি দেয়, এভাবেই চলতে থাকে জিনিসটা।
ওকে ওকে, ক্যারিয়ারের জায়গা থেকে যদি বলি, তাহলে মানে কমেডিকে কিভাবে সম্ভব?
এখন অবশ্যই সম্ভব, কারণ হচ্ছে মিরাকেল সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। তবে সেটা আমরা দেখাচ্ছি এখন পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে দেখাচ্ছি যে দেখো আমরা যেভাবে করছি তোমরাও ইচ্ছে করলে এর চেয়ে বেটার কিছু করতে পারো। এই জন্যই আমি চ্যালেঞ্জের জায়গা থেকে আসলে আমি আর জব করিনি, আমি হয়তো এটা পার্ট টাইম রাখতে পারতাম কিন্তু রিস্কটা নিয়েছি হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য, তাদেরকে দেখাচ্ছি যে তোমরা দেখো কমেডিটা কিন্তু করেই চলা যায় আর কি, এটা দেখানোর জন্য মূলত করা এবং খুব ভালোভাবে চলছি আলহামদুলিল্লাহ।
ওকে, তার মানে এটা এখন অলরেডি একটা শিল্পের জায়গায় চলে গেছে
অনেকটা
অনেকটা। তুমি ফিউচার প্ল্যান কমেডি নিয়ে থাকতে চান, এর পাশাপাশি আর কি করতে চান? গান,
গানটা করব, কন্টিনিউ করব, আর হচ্ছে আমি আমাদের বাচ্চাদের নিয়ে থাকি, আমি এই কাজটা কন্টিনিউ করে যাব, এই হচ্ছে আমার লাইফ, তেমন কিছু চাওয়ার নেই পাওয়ার নেই।
ইয়েস, মানুষ কি করতে চায় সেটা আসলে ফিক্স করা উচিত। আমরা সবাই বলি আমরা বড় হতে চাই, বড় হতে চাই এটা আসলে মানদণ্ডটা কি, কত বড় হতে চাই আমরা, একজন তো আরেকজনের চেয়ে বড়।
নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তবেই তুমি আমার তিন প্রহরীর বিল দেখাতে নিয়ে যাবে, ওই কথার মতো হয়ে গেছে। আমি কত বড় হব,
কত বড় হব, এবং আমার মনে হয় নিজের কাছে বড় হওয়াটা খুব জরুরি, নিজের কাছে ভালোবাসার জায়গাটাকে যত্ন করে লালন করে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি। ও কোনো না কোনো দিক থেকে ভালো করতো, গান গেয়েও হয়তো ভালো করতো, কমেডি করে ভালো করেছে, হয়তো আল্লাহ ওটাই লিখেছিল ভাগ্যে। কিন্তু একটা মজার বিষয় আমি পেয়েছি আজকের এই পুরো গল্পে, সেটা হচ্ছে আরমান যে কাজটাই করেছে সেটাকে ভালোবেসে করেছে, সেটাকে রেসপেক্ট দিয়ে করেছে, এবং যে কারণে সে বললো একটু আগে যে আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি একজন কমেডিয়ান। এবং এই আরমান ওই যেভাবে ক্লাসে ম্যাডাম বলেছিল যে ও একদিন অনেক দূরে যাবে, যেটা হয়েছে অলরেডি, এবং আমার মনে হয় আমাদের হেলো 920 লিসনার যারা আছেন তারাও বলবেন যে আরমান ভাই আরো পপুলার হবে, আরো জনপ্রিয় হবে এবং অনেকেরই আইডল হবে। তো আরমান, শেষের দিকে এসে কিছু বলার আছে কিনা আমাদের গেস্ট যারা শুনলেন এতক্ষণ ধরে, লিসনার যারা শুনলেন সবাই জন্য?
সবার জন্য একটা কথাই বলার, আমার এক টিচারের কথা টানবো, বলছিলেন যে তুমি যদি ঝাড়ুদার হও তুমি চেষ্টা করো দেশের সবচেয়ে ভালো ঝাড়ুদারটা যেন তুমি হও। লিসেনারদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন, যারা এখনো পড়াশোনায় আছে, এই প্রোগ্রাম সম্পর্কে জানি এবং এই ইয়াং জেনারেশনের কাছে খুব ব্যাপক জনপ্রিয় একটা প্রোগ্রাম। তো ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম যারা এখন শুনছে তাদের উদ্দেশ্যে বলা মূলত, আমরা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এত মরিয়া হয়ে গেছি। তো আমি আমার স্কুলের দিকে যদি একবার তাকাই, স্কুলে গত 10 বছরে 2টা ডাক্তার হয়েছে, 3টা ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে বাকি মানুষগুলো কই গেছে?
অথর্ব হয়ে গেছে জীবন,
তাহলে তারা মনে করতেছে এই মানুষগুলো নষ্ট হয়ে গেছে, মানে এটা কখনোই না। এই ওই যে আমার আর টিচারের কথা বলছিলাম যেটা, যে তুমি যদি ঝাড়ুদার হো তুমি ভালো ঝাড়ুদার হওয়ার চেষ্টা করো, তেমনি আমি সবাইকে বলবো আপনি যেটা পারেন, কোনো না কোনো একটা বিষয় আছে আপনি খুব ভালো পারেন, সেটা আগে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন যে আমি কি পারি আসলে। আপনি যেটা পারেন আপনি সেটাকে মন খুলে ভালোবেসে করতে থাকেন, সময় একদিন আপনাকে অনেক দূর নিয়ে যাবে, এটা সত্যি কথা।
থ্যাংক ইউ আরমান ভাই আমার ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাদের লাখ লাখ শ্রোতাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আই বিলিভ যে আজকের এই স্টোরি অনেককে নতুন করে ভাবাবে।
আপনাকে অনেক থ্যাংকস যে এরকম একটা পপুলার প্রোগ্রামে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার নিজের সম্পর্কে কিছু বলার।
থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করতে চাই সাধারণত অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা একটা গান বাজাই, তো আজকে যেহেতু আমরা এত ভালো একজন সিঙ্গারকে পেয়ে গিয়েছি, তার আগে আপনি আমাকে বলেন আপনার অ্যালবামটা কবে পাচ্ছি আমরা?
না এটা বলা যাবে না, খুব শীঘ্রই,
খুব শীঘ্রই। ওকে, কারণ
আমার হচ্ছে কি কাজ ভালো না হলে সেটা নিয়ে মানে আরো সময় দিব, এই ধরনের একটা মন মানসিকতা থাকে। তো কাজ চলছে, তো কিছু কিছু কাজ মনের মতো না হওয়ায় হয়তো পিছাচ্ছে এরকম আর কি।
ওকে ঠিক আছে, আমরা নিশ্চয়ই দোয়া করি আপনার অ্যালবামের জন্য দ্রুত চলে আসুক। আমরা শেষ করতে চাই আপনারই গাওয়া একটি গান দিয়ে, যেটা মনে চায়। তার আগে প্রিয় শ্রোতা, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম এবং আরমান ভাইও বিদায় নিয়ে নিচ্ছি, গানটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। জি,
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, তার মায়ায় ভরা সজল দুচোখ সে কি কভু হারায়, সেবে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কতুলনা। মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে তার ললাটির সিঁদুর নিয়ে, ভোরে রবি ওঠে আলতা পড়া পায়ের ছোঁয়ায়, রক্ত কোমল ফোটে প্রদীপ হয়ে মোর শিয়রে, কে জেগে রয় দুঃখের ঘরে, প্রদীপ হয়ে মোর শিয়রে, কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা, বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এক্সক্লুসিভলি অন ফিউশন বিডি.কম।